This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। রবিবারের রাত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব শুরু হয়ে গেছে এবং যাহা বলিব সত্য বলিব মানেই হচ্ছে জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করার জায়গা। এই অনুষ্ঠানটি শুনে লাখো মানুষ আমাদেরকে ধন্যবাদ জানান, উপকৃত হন, এবং এই অনুষ্ঠানটি শুনে যারা বিপথে ছিলেন এরকম হাজারো মানুষ ফিরে এসেছেন, যে কথাগুলো আমরা ফেসবুকে চিঠির মাধ্যমে জানতে পাই তা আমাদেরকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটছে না। প্রথমেই আমরা জেনে নেব কে আছে আমাদের সঙ্গে, কে তার জীবনের ভুল এবং অপরাধগুলো আমাদের সামনে স্বীকার করতে চায়, লাখো মানুষকে বলতে চায় যে তার মতো করে ভুল কিংবা অপরাধী যেন সমাজে আর কেউ না হয়। প্রিয় শ্রোতা, আমরা আর্য সুমনের কাছ থেকে জেনে নিচ্ছি কে রয়েছে আমাদের সঙ্গে।
আমাদের আজকের অতিথি আরমান। দুই ভাই আর পাঁচ বোন নিয়ে আরমানদের বেশ বড় সংসার, কিন্তু বাবার উদাসীনতায় 10-11 বছর বয়সেই লেখাপড়া ছেড়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল আরমানকে। ছোটবেলা থেকেই আরমান ছিল বেশ শান্ত স্বভাবের, খেলাধুলার প্রতি খুব বেশি আগ্রহ ছিল না তার। তবে পুরান ঢাকার ঐতিহ্য ঘুড়ি ওড়াতে বেশ ভালোবাসেন আরমান। বেশ গর্বের সঙ্গেই এই খেলায় নিজের দক্ষতার কথা জানালেন আরমান। অবসর সময়ে আরমান গান শুনতে ভালোবাসেন, কখনো কখনো গেয়েও ফেলেন। খুব বেশি ভালো কাজ করেছেন এমন দাবি আরমান করেন না, তবে নিজে অনেক ঝড়ঝাপটা সহ্য করে এক বন্ধুকে তার পছন্দের মানুষকে বিয়ে করতে সাহায্য করেন, এবং বর্তমানে তারা সুখে আছে দেখে আরমানের গর্ব হয়। অন্যকে নিয়ে গর্ব করলেও বর্তমানে আরমান নিজে মাথা উঁচু করে বাঁচার সাহস ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। কি সেই কারণ তা জানাতে আজ আরমান হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
সুমনের কাছ থেকে আমরা জানলাম আমাদের সঙ্গে রয়েছেন আরমান। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, আপনিও যদি আমাদের এখানে আসতে চান, আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস আমাদের অনুষ্ঠানের কোড, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে আরমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করলেও অনেক সময় অনেক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, তার চারপাশের মানুষের কাছে পড়ে, কারণ মানুষ আসলে ওই ফার্স্ট ইমোশনের জায়গা থেকে খুব সহজভাবে তার ওই ভুল এবং অপরাধটাকে খুব সহজভাবে নিতে পারে না। বিশেষ করে আপনি ফেসবুকে যদি অন্যান্য গেস্ট যারা এখানে এসছে তাদের কমেন্টসগুলো যদি দেখেন শ্রোতাদের, সেক্ষেত্রে দেখবেন যে অনেক শ্রোতাই খুব বাজে মন্তব্য করে। যদি আমরা বারবারই বলি যে পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, কারণ উনি তো অপরাধ স্বীকার করে আপনার উপকার করে গেলেন যে ওনার মতো ভুল যাতে আপনি না করেন, সুতরাং ওনাকে গালমন্দ করে তো আপনার কোনো লাভ হবে না যদি আপনি কিছু শিখতে পারেন। তো সেই জায়গাটা থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে জেনে শুনে এরকম একটি শোতে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার যে সবাই আপনাকে খারাপ চোখে দেখতে পারে, সবাই আপনাকে গালমন্দ করতে পারে, তারপরও আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন?
আমি যাহা বলিব সত্য বলিতে আসছি আমি আমার ভুলগুলো স্বীকার করতে, এবং আমি এমন কি ভুল করছি যার জন্য আমার এই সাজাটা, যে আমি এখন আমি নিঃস্বভাবে চলছি, মানে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না, কোনো দিকে আমার মন মানসিক লাগছে না, মানে আমার নিজেকে মনে হয় যে আমি এখন আত্মহত্যা করি, আমি কোনো দিকে আমি সুখ শান্তি কোনো কিছুই পাচ্ছি না।
এবং এই ফিলিংস এর জায়গাটা থেকে আপনি এটা ফিল করেন যে আপনার মতো এই ভুলগুলো যাতে আর কেউ না করে, তাই তো? ওকে, প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য অনেক বেশি মহৎ, কিন্তু কি সেই কষ্ট? আমরা বারবারই বলে থাকি, যাহা বলিব সত্য বলিব, তিনটা স্টেপ। একটা হচ্ছে কি ভুল আপনি করেছেন, কি অপরাধ আপনি করেছেন, কেন করেছেন, কি তার রেজাল্ট, এই তিনটা স্টেপ। আরমান, আপনি কোথা থেকে শুরু করতে চান? আপনি কি প্রথমে ভুলটা বলবেন নাকি ভুলের পেছনের কারণটা বলবেন? আমাদের সঙ্গে এক্সপার্ট প্যানেল থেকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা অনুষ্ঠান শেষে তার মতামত জানবো, তিনি আমাদেরকে লাইভ শুনছেন ফোনে। ওকে আরমান, আপনি শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমার জন্ম পুরান ঢাকা, ছোট থেকে বড় হয়েছি সেখানে। আমরা খুব নিম্ন শ্রেণীর মানুষ, মানে খুবই কষ্ট করে চলি।
নিম্ন শ্রেণীর বলতে আপনি কি বোঝাচ্ছেন?
না, আর্থিক ভাবে একটু কষ্ট ভাবে চলি।
কিরকম, আমাদেরকে একটু ধারণা দেন।
যেমন আমার, মানে আমি ছোট থেকে মানে কাজে কাজে কামে মানে নিজের কাজ কাজ করি আর
কি। কাজ করতেন আপনি?
আমি গাড়ির কাজ করি, মানে ওয়ার্কশপ আর কি।
আচ্ছা, ওয়ার্কশপে আপনি কাজ করতেন, মিস্ত্রির কাজ করতেন?
মিস্ত্রির কাজ।
কত বছর বয়স থেকে?
অনেক ছোট থেকে, প্রায় 10-12 বছর থেকে।
10-12 বছর থেকে? ওকে।
এই ওয়ার্কশপটা আমি মানে ছোট থেকে, মানে আমার বাবা তেমন ভালোভাবে চলতো না, মানে নেশাপানি করতো, তো আমার মার সাথে খুব রাগারাগি হতো, তো সংসারটা ঠিক মতো চলতো না, তো মা জিদ করে আমাকে বলতো পড়াশোনা বাদ দিয়ে তুই কাজ কর, কাজ কর, তোর বাবাকে দিয়ে কোনো কাজ হবে না, তোর বাবা চালাতে পারবে না আমাকে।
আচ্ছা আচ্ছা।
তো পরে আমি একটা কাজে ঢুকলাম, হঠাৎ আস্তে 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 আমার মামা আমাকে অফার দিল যে তুই এইগুলা কাজ না করে আমাদের এই কাজে ঢুকে যা, যেহেতু আমাদের বংশের সবাই এই কাজ করে,
ওয়ার্কশপের কাজ।
ওয়ার্কশপের কাজ, হ্যাঁ। মামার এখানে কাজ টাজ শিখলাম, শিখার পরে তো মোটামুটি ভালোই তখন দিনকাল কাটছিল, তেমন মেনলি তেমন কোনো নেশা ছিল না, আমি খুব ভালোই ছিলাম। হঠাৎ আমার বাবার সাথে এমন রাগারাগি হয় আমার মার সাথে, তো আমার আমার বাবা আর আমার মার কাছে আসতো না। আমার মা বলতো সে বিয়ে করছে, এই করছে, সে করছে, তো এই জন্য আমার মাও আর কি তার কাছে তাকে মেনে নিত না। পরে আমরা আলাদা হয়ে গেলাম, আলাদা হওয়ার পরে আমি নিজের উপর, আমার ঘরের উপরে সংসারটা এসে পড়লো। এরকম করতে অনেক কষ্ট করতে 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 আমি সংসার চালাচ্ছি। এর ভিতরে আমার বড়পার বিয়ে হওয়ার কথা, বিয়ে দিলাম। বড়পার মানে ফ্যামিলি কিছু লোকজন হেল্প করছে, মানে সবার এখন আস্তে আস্তে আমার পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে। এখন আমি মানে নিজের একটা চিন্তা ভাবনা করছিলাম, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমার ফ্যামিলি সবাই জানতো, মেয়েটা আমার আত্মীয়র ভিতরে ছিল, আমার মামাতো বোন।
আচ্ছা।
তো আমার মামা, মামতো বোন যে তার ই চাচা, সে আমার মামা হয় একসাথে। তো সে আমাকে একদিন ডাক দিয়ে বলে যে আরমান, এরকম এরকম তুই কি আমার ভাগ্নির সাথে কি প্রেম করস? আমি কই, না মামা। তখন সে বলে, সত্যি করে বল, তুই কি করস নাকি? আমি শুনছি। আমি বললাম হ্যাঁ করতাম। ঠিক আছে, মানে ভয় আর কি মামার সাথে, সে মামার মানে খুবই ই ছিল। মামা বললো, তুই যদি আমার ভাগিনা না হতো অন্য কেউ হইতো, তাহলে তোকে ডেকেই না যে বসালাম না, বসাইতাম না, আগে দুই পায়ে দুইটা গুলি করতাম, তারপর কথা বলতাম। তারপর পরে মামা এইসব হুমকি দেওয়ার পরে পরে আমি বললাম যে এই ব্যাপারটা, মামা কিভাবে বললো। পরে বের হয়ে এসে আমি চিন্তা করলাম না এটা ঠিক হবে না। পরে গিয়ে আমি তার বললাম যে দেখো তুমি সত্যি আমাকে ভালোবাসো? কয় হ্যাঁ ভালো তো বাসতাম, কিন্তু তুমি যে কাজগুলো করো এখানে, যাদের সাথে চলো তারা ভালো না, এই সেই, তুমি এই কাজগুলো করো না, তাইলে আমি দেখি চিন্তা ভাবনা করবো। তা আমি বললাম ঠিক আছে। তো এর দুই দিন পরে দেখি তার মা আমার মার কাছে এসে কান্নাকাটি করে বলতেছে যে আমার আমার মেয়েটারে তোর ছেলে জোর করে ই করতেছে, প্রেম করতে চায়, এই সেই, এভাবে আপনি আপনার ছেলেকে না করেন, তার সাথে যেন কোনো রিলেশন না রাখে, কোনো কথাবার্তি না করেন। পরে আমার মা বললো আমারে যে আমার তুই ওর সাথে আই করিস না, আর এটা সম্ভব না, কারণ তুই জানোস ওর মা কেমন। এরপর ওখান থেকে যাক, ওই সাবজেক্ট বাদ অনেকদিন নিজের দোকানদারি করলাম, বাবাও চলে গেল, পরে আমি কিছুদিন দোকান করলাম। এর মধ্যে আবার আমার মামার দোকানটা ভেঙে ফেলাইব। বহুত পুরনো দোকান, এটা ডেট শেষ হয়ে গেছে। এখান এই দোকানটা ভেঙে টাওয়ার করবে।
ওকে,
তো ওই দোকানটা ভেঙে দিচ্ছে, এখন আমার দোকানটা সে নিয়ে নিচ্ছে।
ওহো,
ঠিক আছে, আমাকে বলতেছে তোর দোকানটা আমার দিয়ে দে, আর আমার তেজগাঁও দোকান আছে, ওই দোকানটা তুই চালা। এরপর আমি এই তেজগাঁও আসি। তেজগাঁও আসার পরে এরপর আমি যে শুরু হলাম আমার পাপের।
এখান থেকে আপনার পাপের শুরু। আমি একটু শুরু থেকেই জানতে চাই। বিভাগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2। আপনারা যদি চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আরমানকে নিয়ে ওখানে একটি স্ট্যাটাসও দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আরমান, তারপর?
তারপর তেজগাঁও আসলাম, আসার পর ব্যবসাটা ধরলাম মোটামুটি ভালোই। আমি আসার পর পরই মানে ভালো কাজ পেলাম, তো এত শীঘ্রই এত কাজ পাবো আমি ধারণা করিনি। আমি যেখানে মানে ছিলাম এই ধুলাইখালে, এখানে আমাদের দোকানে, এখান থেকেও বেশি কাজ এখানে। তো কাজগুলো করতাম মোটামুটি ভালোই চলতাম, প্রায় বছরখানিকের মতো ভালোই ছিলাম। তারপর আস্তে আস্তে ঘনিষ্ঠ হলাম, অনেক বন্ধু বান্ধব পরিচয় হলো, তাদের সাথে উঠা বসা করলাম, বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে করতে এক মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়।
কিভাবে?
একটা খারাপ জায়গায়।
আপনি ক্লিয়ার করুন, খারাপ জায়গা বলতে কি আপনি কোনো
একটা মানে
পতিতালয় বোঝাচ্ছেন?
না, মানে একটা বাসায় গেছিলাম, এক বন্ধুর বাসায়, সেই বাসায় আর কি মানে কাজ চলতো, দু নম্বর কাজ।
আচ্ছা,
তো ওখানে মানে পরিচয় হয়েছিলাম একটা মেয়ের সাথে।
আচ্ছা, পরিচিত হওয়ার আগে আপনি কি এরকম জায়গাতে আগেও যেতেন?
না, আগে আমি তেমন যেতাম না, আর আমার মেয়েদের প্রতি তেমন ই ছিল না।
তাহলে এইরকম একটা জায়গায় আপনি কিভাবে গেলেন?
অতি ফার্স্ট আমি আমার মামার যে দোকানটা ছিল না, ওই গ্যারেজের একটা উস্তাদ থাকে না, তো সেই উস্তাদ আর কি আমার আমার সাথে মানে একটু ভালোই করতো, যেহেতু মহাজনের ভাগিনা আমি, তো আমার সাথে ভালো রিলেশন করতো। সেই আমাকে জীবনে প্রথম এক জায়গায় নিয়ে যায় নারায়ণগঞ্জ। সেখানে যাই, সেখানে যে আমি প্রথম আর কি মানে একটা মেয়ের সাথে।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার বয়স 14-15।
14-15 বছর বয়স। আর যে আপনাকে পথে নিয়ে গেল তার বয়স কত ছিল?
তার বয়স অনেক বেশি।
অনেক বেশি? সে আপনাকে জেনে বুঝে এবং আগে থেকে বলে নিয়েছিল যে আপনি এরকম একটা জায়গায় যাচ্ছেন?
না না, সে আমাকে বললো চল এমনি ঘুরতে যাবো। আর আমি আমার আমি শুনতাম আর কি যে নারায়ণগঞ্জে একটা পাড়া আছে, তো মানে আমার শুনে মানে ই লাগতো যে এটা কেমন কি জিনিসটা, কি আমি কখনো দেখিনি।
আগ্রহ হতো?
হ্যাঁ, এটা আগ্রহ হতো। আবার বলতো যে ওখানে হল আছে একটা, খুব ভালো ছবি টবি দেখা যায় বড় পর্দায়। তো আমি বললাম ঠিক আছে যাবো একদিন। একদিন তারা প্রোগ্রাম করলো, আমার বললো চল যাই।
ওকে,
পরে গেলাম তাদের সাথে। যাওয়ার পর সেদিন তো আমি মানে ভিতরে যে ঢুকবো আমার ভয় লাগতেছিল, ঠিক আছে। আমার সাথে যে একটা ছেলে ছিল সে আমার সমবয়সী, তার সাথে আর কিন্তু বন্ধুত্ব ছিল ভালোভাবে, খুবই ভালো। তো তাকে আমি বলতাম যে এইটা কিভাবে করে, তো সে বললো সমস্যা নেই তুই যা, দেখবি তোরে টানার জন্য টানাটানি করবে, পাগল হয়ে যাবে। পরে দেখলাম যে হ্যাঁ ঠিকই। তো পরে ওই আমার যে ওস্তাদ, তারে আমি বললাম যে মামুন ভাই এই না করেন, ভাই কিছু করিস না, ও আমার ছোট ভাই, ওরে কেউ ধরিস না, ঠিক আছে। ও তো এক্সপার্ট, ও সবসময় যায়। পরে আমাকে নিয়ে একটা রুমে বসালো আর তারা চলে গেল। আর আমি ভয় পাই, একটা মেয়ে এসে আমার পাশে বসে বলতেছে কি হয়েছে, তুমি এখানে বসে এসো কেন, আমি তুই আমার লোক আছে, কয় তাহলে তুই যাবি না, আমি তুই কি করে যাবো, কয় চল তোরে আমি নিয়ে যাবো যাই। পরে ও টানাটানি করতেছে, ওই রুমের যে লোকটা সে বললো যে না ওর লোক আছে, ওর লোক আসুক, তারপর তুই ওরে নিয়ে, এখন ওরে কিছু করিস না, চুপচাপ থাক, ওকে বসতে দে, ছেলেটা নতুন আসছে কখনো আসে নাই, ওরে ভয় দেখাইছিল। পরে এই আমি বসেছিলাম, কিছুক্ষণ পরে ওই ছেলেটা আসলো, আমার বন্ধুটা এসে বলতেছে কি রে বসে আছ, চল যাবি না, আমি তো হা চলে যাই। পরে বলতেছে কেন তুই কিছু করিস, আমি তুই না এইসব কি করবো, এত বড় বড় মানুষ আর আমি করি। পরে এক মেয়ে আর কি, আমি এই কথা বলতে বলতে পিছনে যে একটা মেয়ে শুনতেছিল আমি জানি না, ওই মেয়েটা আইসা এই যে দৌড় করে ধরলো আমাকে, তোর থেকে আমি কখনো টাকা কোনো টাকাই নিবো না, প্রয়োজন তোর আমি টাকা দেবো, কিন্তু তোরে আমার দরকার। তো আমার ওই বন্ধু
বয়সে আপনার চেয়ে বড় ছিল?
হ্যাঁ।
ওকে,
তো যাক বের হয়েছি, বের হওয়ার পর আশা করলাম ওর পরে আর কি নেই, এই তখন তখন থেকে আর কিছু বুঝি আর কি যে এই জিনিসটা কি মজা। এরপর আস্তে আস্তে ওই ওইটার প্রতি নেশা ছিল না, কিন্তু মানে এমনি বাজে নেশা চিন্তা ভাবনা করতাম যে মাঝে সাঝে ফেন্সি আর পর গাঁজাটা এই জিনিসটা একটু পান করতাম আর কি মাঝে সাঝে।
আপনি কি স্মোক করতেন কন্টিনিউ নাকি শুধু এগুলোই খেতেন?
স্মোক করতাম
আগে থেকে। স্মোক করতেন কত বছর বয়স থেকে? স্মোক করতেন,
স্মোক করতাম প্রায় 12-13 বছর।
12-13 বছর থেকে সিগারেট খেতেন?
হ্যাঁ। ওকে, তারপরে যে এই ট্যাসগো এসে পড়লাম, মামা বললো যে ট্যাসগো চলে যা। পরে ট্যাসগো আসার পর ট্যাসগো তেমন কোনো বাজেই ছিল না, বাজির নেশা বলতে আমার তেমন ছিল না, মানে মাসে বা 2-6 মাসে একবার ওই দেখা গেল ওই যে বন্ধুটার সাথে ছিলাম যে কাজ করতাম তাকে নিয়ে একটু যেতাম, সে আবার দয়াগঞ্জে থাকতো, তাকে নিয়ে একটু ওখানে গিয়ে একটু ফেন্স টেন্স এগুলো একটু খেতাম। কিন্তু তেমন ওই রকম ধরনের কোনো নেশা বলতে একটা ছিল না যে এটা না খেলে হবে না, এই সেই ওরকম ধরনের কোনো ছিল না। তো ওর পরে এই যখন ট্যাসগো আসি, আসার পরে বছরখানিক ভালোই যায়। এরপরে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশার পরে এখানে দেখি বেশিরভাগ অধিকাংশ মানুষই গাঁজা জিনিসটা একটু পান করে বেশি, যত উচ্চ লেভেল লোকও দেখি আর নিচেও দেখি সবাই। কারণ আমি যাদের সাথে মিশতাম, কিছু দেখা যায় গাড়ির মালিক, কিছু দেখা যায় অফিসের ম্যানেজার, মানে বিভিন্ন লোকই আছে, তাদের সাথে চলাফেরা করতাম। তো এরকম করতে করতে মানে আমিও গাঁজাটা মানে খাওয়া শুরু করলাম। গাঁজা খাওয়ার পর মানে এটা খেতে খেতে হঠাৎ একদিন এক বন্ধুর সাথে কথায় কথায় ই হয় যে আরমান তুই এগুলা বাদ দে, মট পট খাবি, এখানকার বাংলা খুবই ভালো, তুই খেয়ে দেখ, দেখবি এখন এটা ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। আমি কি ধর, আমি কোনো নেশাই করুন না, কোনো কিছু আমি করি না, যেহেতু করুই না, তাহলে তুই যাবে খাস, আমি মালিকরা খাই লেগে খাই, এছাড়া তো তেমনই না, এমন যে না যে আমার এটা খেতেই হবে। পরে যাক, একদিন সে আমাকে একটা দাওয়াত করলো, আমার বন্ধু, তার নাম ছিল মোশারফ, সে আমাকে একটা দাওয়াত করলো যে তোরে আমি একটা জিনিস খাওয়াবো আর তুই আমাকে একটা জিনিস খাওয়াবো। আমি কি না, তুই আমাকে খাওয়াবি কিন্তু আমি এখন খাওয়াবো না, তোরে আমি পরে নেক্সট খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সই কি জিনিসটা? তোকে আমি মদ খাওয়াবো আর তুই আমাকে একটা জিনিস খাওয়াবি, তোকে আমি এক জায়গায় নিয়ে যাবো, ওখানে যা বিল হয় আমি তোরে দেবো, মানে এক বাসায় যাবো, ফ্ল্যাট বাসায়, মানে ওখানে 2 নম্বর কাজ চলে। ওই আমার যে বন্ধুটা তার মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড, সে এই ব্যবসাটা করে।
ওকে,
তো পরে ওখানে একদিন যাই, যাওয়ার পরে দেখি যে না ভালোই, মোটামুটি সেফ আছে আর কি, এখানে কোনো ঝাঁ ঝামেলা নাই, মানে একটা পাড়া যেরকম আছে না, হাউকা এসে ওই রকম কোনো কিছু নেই, নীরব, আমার কাছে খুব ভালো লাগলো যে নীরব জায়গাটাই আমার দরকার। তো পরে ওর সাথে পরিচয় হইলাম, দুলাল তার নাম, যে বাসাটা গেছিলাম আর কি, বাসার মালিক, ওর নাম হলো দুলাল, ও এই ব্যবসাটাই করতো।
কিসের ব্যবসা ছিল এটা?
এই যে 2 নম্বর ব্যবসা, মেয়েদের কোথা থেকে জানি নিয়ে আসতো, জানি না, বলতো যে দেশ থেকে নিয়ে আসতো,
নিয়ে এসে নিজের বাসায় রেখে
কাজ করতো আর কি।
ওকে,
আর আমার যে বন্ধুটা ছিল মোশারফ তার নাম, সেও তার সাথে ছিল।
তো আমি ব্যবসা করতো,
হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে সেও তার সাথে ব্যবসা করতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এখানে যদি করি তাহলে টাকা কেমন দিতে হবে? তো বললো যে আমরা তো মনে কর পার্টির থেকে 150-200 টাকা করে নেয়, তুই 100 টাকা করে দিয়ে দিবি, ঠিক আছে, যেহেতু তুই বন্ধু বান্ধব খুব ঘনিষ্ঠ লোক। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে একদিন ওকে ছাড়াই আমি আসলাম, আসার পরে দুলালের সাথে কথা বললাম, দুলাল বললো যে দোস্ত তুই তো বন্ধু বান্ধব আর মোশারফও বন্ধু বান্ধব, তাহলে তুই একবারে ডাইরেক্ট এসে পড়ছিস, আর তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে পরিচিত থাকলে নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে দেখি, তা আমি নিয়ে যেতাম না, আমার নিজের কাছে লজ্জা লাগতো। তো আমি এরকম কয়েকদিন যাই, যাওয়ার পরে মোশারফ আমাকে বলে যে আমান তুই এভাবে একা দেখ না, এসে ওই জায়গাটা খুব খারাপ বা ফিটিংও ফেলে দিতে পারে, কারণ ফ্ল্যাট বাসার ওখানকার এলাকার মানুষজন জানে, ঠিক আছে, যে কোন ফ্ল্যাটে কি কাজ হয়।
ওকে,
পরে একদিন সে আমাকে নিয়ে যায়, তখন বাসাটা চেঞ্জ করে ফেলায়, মহাখালী ছিল, বাসাটা চেঞ্জ করে ওই কচুক্ষেত নিয়ে যায়। পরে সেই বাসায় যাই, যাওয়ার পরে এক মেয়ের সাথে ওর পরিচয়, মোশারফের পরিচয়।
ওকে,
মোশারফ তার সাথে মানে অনেক রাত্রি কাটাইছে, একদিন সে আমাকে নিয়ে যে আমার সাথেও একসাথে আমরা দুজন রাত কাটাইছি, সেই মেয়েটাকে সে যে বিয়ে করবে সেটা আমি কল্পনা করিনি, সে যে এইভাবে বিয়ে করে ফেললে, হঠাৎ আমার মাথা, আমি অবাক হয়েছি যে এটা কি কাজ করলে। পরে সে আমাকে বললে দোষ মেয়েটা খুব অসহায়, সেই মেয়েটা বিক্রমপুর থাকে, মেয়েটাকে কে নিয়েছে কিভাবে নিয়েছে আমি শুনছি, ঘটনা সব জানি, দিতে শোনার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তুই এই কাজটাই করবি বা ওকে যদি বিয়ে করবি তাহলে তুই আমার কি কারণে জড়াই নিয়ে আসে একসাথে, তার সাথে তাহলে আমি এই রিলেশনটা করাটা ঠিক হয়নি, তাও তোর সামনে বা এটা কোনো ব্যাপার না দোষ, এটা কেউ কইস না তুই আর আমি এটা মানে নিলি হইলে ঠিক আছে। পরে সে বিয়ে করে মেয়েটাকে বের করে নিল ওখান থেকে, বের করে নেওয়ার পর এখন ওই ঘরের যে লোকটা যে বন্ধু দুলাল সে খুব রাগ হয়ে গেল, আমার বাসার থেকে একটা মেয়ে নিয়ে গেল গা, ঠিক আছে তার ব্যবসা বন্ধ হয়ে গেল, ব্যবসা আর কি একটু কম হইল আর কি।
কয়জন মেয়ে থাকতো এরকম একটা বাসাতে?
তিনটা,
তিন থেকে চারজন। ওকে, যে মেয়েগুলোকে ও নিয়ে আসতো সে মেয়েগুলো কি কি ধরনের পরিবারের হতো আপনার আপনার দেখা মতে?
আমার দেখা মতে মানে কিছু আসে হয়তো বা হোটেলের, আর কিছু মনে হয় ওই দেশ গ্রাম থেকে হয়তো বা ভুলে আইসা পড়ছে বা যে কোনো কষ্ট পেয়ে দেশ গ্রাম থেকে আইসা পড়ছে,
কোন একটা ফাঁদে পড়েছে।
হ্যাঁ, কোন একটা ফান্দে পড়ছে, কোন এক মহিলা মনে করেন তারা পটায় নিয়ে আসলো আইনে এরকম বাসা বাড়িতে দিয়ে
বাধ্য করে কাজগুলো করার জন্য। ওকে, হ্যাঁ তারপর?
তারপর ওই ও তো বিয়ে করলোই, এরপরে আমি যাওয়াটা বন্ধ করে দিলাম। পরে একদিন সেই আমাকে ফোন দিল দুলাল যে তুই আয় সমস্যা নাই মশাবরে আমি আনাইতে। পরে গেলাম, যাওয়ার পরে একটা মেয়ে আমাকে হইল মানে খুবই ভালো লাগলো একটা মেয়েকে, তার নাম ছিল বন্যা। মেয়েটাকে ভালোই লাগলো, মেয়েটার সাথে কয়েকদিন রিলেশন করলাম, ভালোই লাগলো। মেয়েটা আমি মেয়েটার কিছু কথা শুনে আমারও খুব খারাপ লাগলো যে মেয়েটার জীবনটা এরকম। মেয়েটার একটা ছেলে ছিল, মেয়ে যা মানে যার সাথে ভালোবাসত, সেই ছেলেটা খুবই মানে ওই এলাকার মধ্যে নাম করা সন্ত্রাস ছিল, তার ফ্যামিলি মেনে নেয় না, তো সেই জন্য সে গ্রাম থেকে পালিয়ে আসে। আসার পর আশ্রয় পায় না কোথাও, এক মহিলা নাকি তাকে নিয়ে আসে এখানে। নিয়ে আসার পর আমাকে যেটা বলে, সে নিয়ে আসার পর ওই ফার্ম গেট এখানে কি এক বাসা আছে এইরকমই ফ্ল্যাট বাসা, ওখানে নিয়ে যেয়ে সে এইসব খারাপ কাজ করায়।
এর মেয়েটা কিভাবে বের হয়ে আসলো?
বিয়ের মধ্যে আর কি, ওর মা জোর করে বিয়ে দিবে,
ওই বিয়ের মধ্যে থেকে মেয়েটা বের হয়ে আসে,
মেয়েটা বের হয়ে আসে
এবং এর মধ্যেই সে গ্যারাকলে বা ট্র্যাপে পড়ে গিয়েছে।
হ্যাঁ,
ওকে,
পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই লাইনে ঢুকে যায়। তো তার কথা শুনে আমি মানে একটু ই হয়ে যাই, নর্মালি হয়ে যাই, চিন্তা করি যে মেয়েটার জীবনটা যদি ভালো করতে পারি তাহলে আমি হয়তো বা উপর থেকে দেবো, মানে এরকম একটা চিন্তা করছি। পরে এটা করে আইসা পড়লাম, আইসা পড়ার পর হঠাৎ কিছুদিন পর সে মেয়েটাই আইসেই দুলালের বাসায় সে আমার নাম জিজ্ঞেস করতো যে ও ছেলেটা কোথায়, এই সে ওর নাম্বারটা দেন, ওর সাথে কথা বলি। ঠিক আছে, তো আমার নাম্বার নিয়েছে একদিন, নাম্বার নেওয়ার পর আমার সাথে কথা বলতে চাইছে। আমি বললাম দেখো আমি তোমার সাথে ফোনে কথা বলবো না, সরাসরি কথা বলবো। তো বললো ঠিক আছে আপনি অমুক দিন আসছেন আমি আসবো ওখানে। পরে একদিন যাই এই মোশারফকে নিয়ে, মোশারফকে নিয়ে যে আমার কথা হলো তুই তার বাসার থেকে মেয়ে আনছ, ঠিক আছে বেশ ভালো কথা, তাকে তো কষ্ট দেওয়া ঠিক হয়নি যেহেতু সে বন্ধু বান্ধব তুই বললি, তো তারে বইলা দেওয়াটাই ঠিক হবে। আর ও বলতেছে যে না দোষ আমি গেলে ওর জ্ঞানাম হতে পারে, ও আমাকে মারধর করতে পারে। আমি বললাম না কিছুই করবে না, আমি আসি না চল। তো আমি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে তারে বললাম যে দুলাল দেখ যা হয়েছে হয়েছে, সে এখন বিয়ে করে হলেছে, তুই এখন আর ওই মেয়ের প্রতি কোনো দাবি করবি না, কোনো কিছু করবি না, আর তার ফ্যামিলির ভিতর বা কাউকে কোনো টর্চারিং বা কোনো কথা বলবি না, ঠিক আছে এই কথা এইখান পর্যন্তই গোপন থাকবে, এটা আমাদের ভিতরে থাকবে। তো বললো আচ্ছা ঠিক আছে আরমান, যাক তুই যে তো ঐশ্বর যাক বাদ দিলাম, ঠিক আছে আর মোশারফ আগের মতোই যেন আমার সাথে ওইভাবে চলো। কিভাবে? এই তখন আমি জানতে পারি যে তাদের ভিতরে ব্যবসা ছিল। তখন বলে যে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা মনে করেন লোক নিয়ে আসতো, মোশারফ তার লোকজন আসিল নিয়ে আসতো, ওখান থেকে সে বেনিফিট পাত
পার্সেন্টেজ পেত।
হ্যাঁ, ওই মেয়েটাকে বিয়ে করে পরে ও চলে গেছে।
ওকে,
ও এখান থেকে মানে চলে গেছে আর ওই ওখানেও যায় না, ঠিক আছে এখন শুধু আমি রয়ে গেলাম একা। আমি ওখানে যাওয়া আসা করি মাঝে সাঝে, একদিন হঠাৎ করে ওই মেয়েটা আমাকে ফোন দেয়, বলে যে তুমি এরকম এরকম আমি একটা সমস্যা করছি আসো একটু কথা বলবো। পরে যাই, দেখি ওই বাসায় সে আছে, তো বাসায় বসে দুইটা কথা বললাম, কথা বলার পরে সে আমাকে বললো আমি নিচে নামবো, নিচে নেমে অমুক জায়গায় দাঁড়াবো, তুমি ওখানে আসো, তোমাকে নিয়ে যাবো একখানে, সেখানে কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাসার থেকে বের হলাম, ওদের বাসার থেকে বের হওয়ার পর গেলাম, দেখি ঠিক ওই জায়গায় দাঁড়ানো যেখানে বলেছিল সেখানে দাঁড়ালো, গেলাম বললো আমাকে বললো চলো এক জায়গায় যাবো। কিন্তু কোথায়? বললো কচুক্ষেত। কিন্তু কেন? বললো ওখানে বাসা আসবে। গেলাম ওখানে কচুক্ষেত থেকে, ওখান থেকে নিয়ে গেলো আমার ওই উড়ানি এয়ারপোর্ট, ওখানে যে গেলাম, যাওয়ার পরে এক চিপা গলি, গলির ভিতর দিয়ে একটা বিল্ডিং আছে প্রায় চারতলা পাঁচতলার মতো।
ওকে,
তো আমাকে তিনতলায় নিয়ে গেল এক ফ্ল্যাটে, রুম একটা করে বারান্দা আছে। ওই রুমে নিয়ে যাওয়ার পর বললো যে আমি এই রুমে থাকি, এখানে আমরা আরো দুটো মেয়ে আছি, মানে এই রুমটা আমরা ভাড়া নিচ্ছি, এটা আমরাই থাকি।
ওই দুটো মেয়েও মূলত তার মতোই এই কাজগুলো করে, তাই?
কিন্তু আমি যাওয়ার পর মেয়েদেরকে দেখিনি, শুধু একটা ছেলেকে দেখলাম। একটা ছেলে আসলো, জিজ্ঞেস করলাম ছেলেটা কি, সে বলল যে বাজার সদাই করে দেয়।
আচ্ছা,
তো তারপর বললাম ঠিক আছে তাহলে আমি এখন আসি। বললো না না বসো, ঠিক আছে, যেটার জন্য আনলাম তোমাকে নিয়ে আসলাম সেটা শুনবে না? আমাকে ঠিক আছে বলো কি, বলল যে এমন এমন আমি তোমাকে খুব ভালো লাগছে, মানে আমি তোমার সাথে প্রেম করতে চাই। কেন, এটা কি করতে হচ্ছে? এটা তো এমনি হয়তো বা কাস্টমার হিসাবে কথাবার্তা বলি, কিন্তু অরিজিনালি আমি তোমাকে খুব ভালো লাগছে।
এবং এই মেয়েটার সাথে আপনার শারীরিক সম্পর্ক তার আগেই হয়ে গিয়েছে?
হ্যাঁ, তার আগেই।
ওকে,
ওটা তো বললো না
কাস্টমার হিসেবে। হ্যাঁ,
কিন্তু এখন ওই যে তার বাসায় নিয়ে গিয়ে আমাকে এই কথা বললো, বলার পর তখন আমি বললাম যে আচ্ছা দেখি আমি চিন্তা ভাবনা করি। পরে সে কোনো কিছুতেই মানতেছে না, কান্নাকাটি করতেছে যে সত্যি আমি বলতেছি তোমাকে, আমার আমি অতীত আমি যাকে ভালোবাসতাম তার মধ্যে তুমি লাগো, এই সেই তার দুর্ঘটনা, এই সেই মানে খুব মানে খারাপ আচরণ করতো তার সাথে ওই ছেলেটা, তবুও তাকে সে ভালোবাসত। তো আমাকে সবকিছু বলার পর আমার মানে তুমি লাগলো, খারাপ লাগলো যে যাক একটা খারাপ মেয়ে যদি আমার ভালোবাসা পেয়ে সে যদি ভালো হয়ে যায় তাহলে আমি তাকে ভালো করব। এই চিন্তা করে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি রাখলাম, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে। সে বললো হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমাকে চালাতে পারো আমি চলবো, সমস্যা নেই তোমার কথা মতোই চলবো। আমি কি আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাই, আরেকদিন আমি আসবো, ঠিক আছে। তো সেদিন আইসা বললাম, আসার পর ঠিক তিন চার দিন পর সে আমাকে ফোন করলো আমার সাথে জরুরি দেখা করতে হবে। গেলাম, যাওয়ার পরে বাসে গিয়ে দেখি ওই সেই ছেলেটাই। ছেলেটাকে দেখে আমি আবার বললাম যে এই ছেলেটা এখানে কেন, কত তোমাকে বললাম না এই ছেলেটা বাজার সাথে করে ই করে সে করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ডাক বাদ। পরে এই কথা বলার পর সে রান্নাঘরে চলে গেল, মানে রুমের ভিতরেই আর কি সাইডে। ওই ছেলেটা আমাকে আস্তে করে ডাক দিয়ে বারান্দা নিয়ে, বারান্দা নেওয়ার পর ছেলেটা আমাকে বলতেছে আপনি বলে ওকে বিয়ে করবেন। আমি বললাম কে বললো, ও বলতেছে। আমি কি না বিয়ে করবো এটা তো বলি নাই, এমনি তাকে ভালোবাসি এটা বলছি। তো ও বলতেছে যে দেখো এই মেয়েটার সাথে আমি এতদিন থাকতেছি এই বাসায়, ওকে আমি বিয়ে করবো, আর ওই মেয়ের ও আমাকে বলছে আমাকে বিয়ে করবে, ঠিক আছে। এখন তোমার সাথে কিভাবে সম্পর্ক হইলে তা আমি জানতে চাই না, আর তুমি আজকে পরের থেকে আর তার সাথে কোনো সম্পর্ক করবে না। এই কথাটা বলছে বলার পর আমি মানে বলবো, তার মধ্যেই ও বের হয়ে আসে পড়ে। আমি কিছু যে বলবো বলার মধ্যেই সে বের এসে পড়ে।
ওকে,
বের হয়ে আসার পরে সে বলতেছে কি বল কি কইলি তুই, তুই আমার বিয়ে করবি? অয় আমার বিয়ে করবো, ওরে আমি ভালোবাসি, ঠিক আছে, আর তুই আজকের পরের থেকে এই বাসার থেকে বাইরে, আজকে পরের থেকে তোর জন্য না দেখি আমি এই বাড়ি এই রুমে। পরে ওর সাথে গালাগালি হয়, অনেক কথা হয় আমার সামনে। তো আমি কি করব, পরে আমি মানে সাইডে চলে যাই, বারান্দা গিয়ে আমি একটা সিগারেট ধরাই, সিগারেট ধরাই টানতে থাকি। পরে ওই মানে ওই মেয়েটা পরে খুব গালাগালি করে বের করে দেয়, বের করে দেওয়ার পর সে চলে যায়। চলে যাওয়ার পর আমার এই সে ভিতরে এসে আমার পিছন থেকে এসে আমাকে ধরে বলতেছে যে দেখো এই ছেলেটা অনেকদিন ধরে আমার আমার পিছে লেগে রয়েছে, আমার অনেক কিছু আয়না দেয়, ঠিক আছে, হেল্প করে, কিন্তু ছেলেটা আমাকে বিয়ে করতে চায়, জোর করে বিয়ে করতে চায়, কিন্তু আমি ছেলেটার বিয়ে করবো না। ছেলেটা বা মানে ভাদাই মা এই সেই, ছেলেটা পুলিশের গাড়ি চালায়, ঠিক আছে, এই জন্য আর কি একটু আমি মানে ই করে দাম দিই যে যাক পুলিশের গাড়ি যেহেতু চালায় হয়তো কোনো সমস্যা হলে ফোন টোন করলে তাকে পাবো, আর চিন্তা ভাবনা করছি যে আমি নিজেই একটা ব্যবসা করব ফ্ল্যাট নিয়ে। আমার কাছে যেহেতু অনেক বান্ধবী আছে পরিচিত তাদেরকে নিয়ে নিজেই ব্যবসা,
মানে এই ধরনের ব্যবসা সে নিজেই একটা করবে
সে বললো আর কি।
ওকে,
তা আমি বললাম যে দেখো তুমি চিন্তা ভাবনা, তোমার চিন্তা ভাবনা তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এইসব কোনো কিছুর ভিতরে আমার জড়াবো না, আর তুমি যদি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো, যদি আমার হয়ে থাকো, তাহলে এই সব কিছু তোমার ছাড়তে হবে, তোমাকে ভালো হতে হবে, যদি ভালো হয়ে থাকতে পারো তাহলে আমার সাথে ভালোবাসা করতে পারো বা আমার সাথে চলতে পারো। তো বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মতো চলবো, তো বিয়ে করবে তো আমাকে হ্যাঁ করব, আমি তোমাকে কথা দিলাম তুমি যদি ভালো হও আমাকে দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো বললো আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি বাইরে বের হলাম, বাইরের থেকে সিগারেট নিয়ে আসলাম, এনে উপরে উঠা মানে বইসা দুইটা কথা বলবো, এর মধ্যেই ওই ছেলেটা এসে বলো, ওই যে যে ছেলেটা ছিল তার সাথে,
ছেলেটার নাম কি ছিল?
ছেলেটার নাম ছিল ইকবাল।
ইকবাল, ওকে।
ছেলেটা আইসা পরে আইসাই ঘরের ভিতরে মানে গেটটা খুলতে একটু দেরি দিয়েছে আর গালাগালি, ঠিক আছে, মানে মেয়েটাকে খারাপ ভাষায় গালাগালি, বা আশেপাশে রুমের মানুষজন সব আইসা পরে, আসার পরে পরে ও মানে ই করে যে একটু চিল্লাসকা, এত খারাপ ভাষায় কথা বলসকা, আশেপাশে রুমের ওদেরকে বলে চিল্লা বলে যে আপনারা কি শোনেন, জান আমাদের ব্যাপারে আমরা কথা বলতেছি, আপনারা গেট খুলে কি শোনেন, তাদের হুমকি মানে কথাবার্তা কিছু বলে পরে তারা গেট লাগায় দেয়। ছেলেটা রুমের ভিতরে ঢুকে, ঢুকার পরে ছেলেটা বলতেছে যে তুই এখন এই মুহূর্তে যদি ছেলেটা না বের করস আমার কথা বলতেছে, আরমানকে যদি না বের করস তাহলে আমি এখন পুলিশ লাইনে ধরা দেবো, এবং কি এই রুমের ভিতরে অস্ত্র আমি রাইখা ধরা দেবো যে সে সন্ত্রাস, ঠিক আছে। তো আমি মানে শুইনা আমার ভয় লাগে যে আমি শুধু শুধু ফেসে যাবো কিছু করিনি, পরে ওই মেয়েটা আমাকে সাহস দিল যে কিছু হবে না আমি আসছি, তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে তুমি বসো, ওই এমনি খাপড় দেয়, এই ছেলেটা অনেকদিন ধরে আমাকে জ্বালাইতেছে ওইভাবে খাপড় দেয়। পর যাক বসে রইলাম, কিছুক্ষণ পরে দেখলাম যে নিয়ে আসলো একটা লোককে, সাদা শার্ট পরা ছিল, উঁচা লম্বা, মনে হইতেছিল যে আইনের লোক,
ঠিক আছে। ইকবাল নিয়ে আসলো,
হ্যাঁ, নিয়ে আসার পর তাকে বললো যে এরকম এরকম আরমান, ওই ছেলেটার নাম আরমান, ঠিক আছে, ওই নাম করা সন্ত্রাস, ওর সাথে অস্ত্র আছে, ওকে এখন অ্যারেস্ট করে নিয়ে চলেন। তো বন্যা বলতে চাই কি আলতু ফালতু কথা কস, ইকবাল দেখ তোরে কিন্তু আমি মেরে ফেলাম, তুই যদি অন্য আমি মিথ্যা কথা বলস, তোর আমি কইছি না ওরে আমি ভালোবাসি আর ওরে আমি বিয়ে করুম, আমি ওরে ছাড়া আর কাউকে করুম, তুই যতই কাহিনী কর যত কিছু কর আমি আরমানকে বিয়ে করবো, তুই যদি পারস ঠেকা, ঠিক আছে। পরে ওই দারোগা বলে এই মায়া কি করতেছে, তুই শুনস না, তুই আবার এত কথা কসতে যা, তুই নিচে যা, কয় না আপনি আমার কথা আগে শুনেন, ওর কথা বাদ দেন আমার কথা আগে শুন, কয় না তুই যা বাদ নিচে যা, নিচে গিয়ে দাঁড়া আমি বুঝতে আমি দেখতেছি কি হিসেবে। পরে ওই ছেলেটা ওই দারোগার দারোগা না কি যাই হোক, সে ভিতরে ঢুকে মানে ওর সাথে কথা বলল, বন্যার সাথে কি কি বললো জানি না। পরে বন্যা আমি বারান্দা ছিলাম, তো সে বারান্দা এসে আমাকে বলল যে মানে এরকম এরকম এই তো সত্যি তোমাকে নিয়ে যাব তুমি যদি আমার সাথে বিয়ে না করো, আমি কি হ্যাঁ বিয়ে তো করবো এখন না তবে পরে যখন আমার সময় হবে তখন, কিন্তু এখন এই মুহূর্তে আমি করবো না, যাই এসে তুমি যখনই করো, কিন্তু ওদের সামনে বললো যে হ্যাঁ করবো এখনই, ঠিক আছে, কারণ এটা না বললে সে তোমাকে ফাঁসা দিবে,
ঠিক আছে,
কারণ ওদের সামনে আমার বলতে হলো যে হ্যাঁ আমি করবো। বলার পর তারপরও সেই যে ইটা পুলিশ ছিল সে বলতেছে যে ঠিক আছে এর প্রতিদান আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হলো ওর সাথে রিলেশন করবে,
রিলেশন মানে শারীরিক সম্পর্ক,
হ্যাঁ। তা আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে না আমি এতে মত একটা, ঠিক আছে আমি চলে যাই, এরপর আপনার যা ইচ্ছা করেন, ঠিক আছে, কয় না তুই থাক এখানে, তুই বারান্দে থাক, আমাদের কাজ শেষ হওয়ার পরে এরপর তুই বের হবি।
প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, যাহা বলিব সত্য বলিবতে, যাহা বলিব সত্য বলিবতে আছে আছে আরমান। আরমান তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে অকপটে স্বীকার করছে, তার জীবনের ভুল এবং অপরাধগুলো আজকে অনেক আরমানের সাথে মিলে যাবে, এবং আমরা প্রত্যাশা করি যে এই ভুল এবং অপরাধ থেকে অনেক আরমানেই আজকে বেঁচে যাবেন, কিন্তু সেটা কি সেটা জানার জন্য আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার মূল্যবান বক্তব্য আমরা একেবারে অনুষ্ঠানের শেষে শুনবো। আর প্রিয় শ্রোতা, চাইলে আপনিও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এখানে আসার জন্য, আমাদের এখানে এসে ভুল স্বীকার বা অপরাধ স্বীকার করবার জন্য, কনফেস করবার জন্য যেটা করতে হবে, আপনি আপনার সেলফোনে লিখবেন ABC, আবারও বলছি আপনি আপনার সেলফোনে লিখবেন ABC স্পেস JBSB, JBSB হচ্ছে আমাদের অনুষ্ঠানের কোড, যাহা বলিব সত্য বলিব, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 90.2। আরমান রয়েছে আজকে আমাদের সঙ্গে। আরমান তার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো স্বীকার করছে, আমরা যেখানটাতে ছিলাম সেখানটাতেই ফিরতে চাই। আর প্রিয় শ্রোতা, আরমানকে নিয়ে কথা বলা হচ্ছে আমাদের ফেসবুকে, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ওকে, পুলিশ, আপনি নিশ্চিত নন সে পুলিশ কিনা, তারপর আপনি ধারণা করছিলেন যে সে দারোগা হবে এবং সে আপনাকে এটা বলল এবং আপনি রাজি না।
সে একটা গাড়ি নিয়ে আসছিল, যে থানার যে জিপ গাড়ি গুলো আসতো
সেগুলো নিয়ে এসছে,
সেগুলো নিয়ে এসছে।
ওকে, তারপরে আপনি কি করলেন?
তারপর আমি আর কি করবো, আমি ওই যে আমাকে বললো বাড়িতে দাঁড়াতে, পরে আমি বারান্দায় দাঁড়ালাম। খুব কষ্টই লাগলো যে আমি এভাবে বারান্দা দাঁড়ানো, সেই ভিতরে এভাবে তার সাথে রিলেশন করতেছে, মানে নিজের উপর খুব জেদ উঠতেছিল যে পারি না তাকে কিছু করি।
আপনি কি তখন বন্যাকে লাভ করে ফেলেছেন? সত্যি সত্যি
লাভ করতাম না, আমি একটু একটু মানে একটু একটু
দুর্বল, একটু একটু দুর্বল, একটু ভালো লাগা তার প্রতি ছিল। তারপর
তারপর ওই ওর কাজ শেষ হলো, শেষ হওয়ার পরে সে বের হয়ে আমাকে বলল যে যা আমি ই করে দিলাম, সমাধান করে দিলাম, আর কোনো সমস্যা নাই, তুই ওকে ভালোভাবে রাখিস, আর যে পর্যন্ত তোদের বিয়ে না হবো সে পর্যন্ত আমি তো কিন্তু তোমাকে যেতে দেব নাই এখান থেকে, তুমি থাকো আজকে, কালকে প্রয়োজনে আমি কাজে নিয়ে আসবো, ঠিক আছে? তো বন্যা বলতেছে যে না না না, কোনো কিছুর দরকার নেই, এটা আমরা দেখবো, ঠিক আছে, আমরা করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের বাড়িতে কথা হয়েছে আমার মার সাথে, আর তার মা বাবার সাথেও কথা হয়েছে, এটা আমরা বাড়িতে করবো। পরে তাকে বিদায় দিল, বিদায় দেওয়ার পরে গেটটা লক করার পরে প্রায় এক দেড় ঘন্টার মতো আমি চুপচাপ বসে আছি, ভাবতেছি কি করে সে কি কাজটা করলো। পরে সে কান্না করতে করতে আমাকে বলল যে দেখো, এটা যদি আমি না করতাম তাহলে তোমাকে ধরে নিয়ে যেত।
কিন্তু কষ্ট কেন পাচ্ছিলেন বলবেন? যে কারণ বন্যার পেশায় তো ওটা ছিল।
হ্যাঁ, কিন্তু বুঝতে পারলাম না তার কিছু,
মানতে পারছিলেন,
মানতে পারতেছিলেন আমার সামনে,
আপনার চোখের সামনে, আপনাকে জড়িয়ে যে কোনো ভাবেই হোক না কেন তাকে এই এইভাবে শরীর দিয়ে বাঁচতে হলো,
বাঁচতে হলো। পরে সে আমাকে অনেক কিছুই দেখালো, অনেক অজুহাত দেখালো, বোঝালো যে এটা যদি না করতাম তাহলে তোমাকে ফাঁসাই দিত, তোমার জন্য আমি এটা করছি, তো যাক তুমি তো জানোই যে আমি এই ব্যবসা করি এবং যে আমার এটা ব্যবসায়ী, তো যাক আমি আর পরবর্তীতে আর কখনো খারাপ কোনো কাজ করব না, তুমি যদি আমাকে বিয়ে করো। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে বিয়ে দেবো, কথা দিচ্ছি না, তবে যদি তুমি ভালো হয়ে থাকতে পারো, আমার চোখে যদি ভালো লাগে, যদি মনে করি যে না তুমি ভালো হয়েছো, তাহলে আমি বিয়ে করবো। এটা বলে আমি সেদিন তো ছিলাম, পরের দিন আয়সা করলাম, আসার পর আর দেখা নেই। প্রায় চার পাঁচ দিন পরে আবার সেই দুলাল যে বন্ধুটা ছিল যার বাসায় পরিচয় ছিলাম, সে আমাকে ফোন করলো, ফোন করে বলল যে দোষ আসবি, একটা বোতল নিয়ে আস, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতে। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাচ্ছি
দুলাল।
হ্যাঁ, পরে তার কাছে যাই, একটা বোতল নিয়ে তার বাসায় বসে খাই। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে সে আমাকে বলে, আমাকে বলে না যে সে আসছে বন্যা, তাই কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ, তারপরে বলে যে বন্যা আসছে ওই রুমে, আস তোকে দেখে পালে আস, ঠিক
আছে। বন্যা ওখানে কেন যেত?
ওর
কাস্টমারের জন্য,
কাস্টমারের জন্য।
ওকে,
পরে শোনার পর আমি অবাক হয়ে যাবো, কি ও এখানে? ও না আমাকে কথা দিচ্ছে ও কখনো খারাপ কোনো জায়গায় আসবে না, তো এখানে আসলো কিভাবে? পরে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন ও বলতেছে যে তুমি আসো কি না আমি সেটা জানার জন্য আমি এখানে আসছি।
বন্যা কি আপনাকে বলেছিল যে তুমিও ভালো হয়ে যাও?
না,
বন্যা আপনাকে বলেনি, কারণ বন্যা তো জানতো যে আপনি আপনি ওই সব কাজ করেন।
হ্যাঁ, বন্যা জানতো যে আমি আসা যাওয়া করতাম তার বাসায়।
হ্যাঁ, এবং বন্যাকে আপনি বললেন যে তুমি ভালো হয়ে যাও, কারণ স্ত্রী হিসেবে তোমাকে যদি আমি নিতে চাই তাহলে এভাবে নিতে পারবো না,
নিতে পারবো না।
তাহলে বন্যা তো আপনাকে স্বামী হিসেবে দাবি করতে পারতো, যদি আপনি ভবিষ্যতে তার স্বামী হবেন তাহলে আপনি পতিতালয়ে যাবেন বা অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবেন, এটা তো বন্যাও আপনার কাছ থেকে প্রত্যাশা করতে পারতো। বন্যা এরকম কোনো কিছু বলেছিল আপনাকে?
না,
কিছু বলেনি,
বলেনি।
আচ্ছা, ঠিক আছে।
তো আমি বললাম যে তুমি এখানে আসলে কেন? ও বললো যে তোমাকে দেখতে এসে তুমি আসো নাকি? আমি ওর বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই এই ঘরওয়ালাকে জিজ্ঞেস কর যে আমি কোনো দিন তাকে ফোন দিয়ে বলছি যে আমি আসতেছি বা আসবো, জিজ্ঞেস কর যে সে কি বলে। কয় না, সে বলছে ভালো। তারপরে আমি বললাম যে দেখো তুমি যাই করো না করো, কিন্তু তুমি খারাপ কাজটা যে করতেছো এটা ঠিক না, আর এটা যদি করো তাহলে আমাকে পাবে না তুমি। ও বললো না না চলো এখনই চলো, তোমার সাথে আমি নামবো, নামলে দেখবা আর কখনো উঠবো না এখানে। এই কথা বলে আমার আমার সাথে নামবো, আর ওই বন্ধুটা আমার বলতেছে যে তুইও এই মোশারফের মতো এই কাজটা করতেছ। এখন তুই কেন কয়েকদিন মোশারফ একটা মেয়ে নিয়ে গেল, এখন তুই এটাও নিয়ে যাবি? আমি তো না তোর এই মেয়েটারে ভালো করতে চাইতেছি, যদি এই মেয়েটা ভালো হয়ে যায় তাহলে মনে কর খালাস, এর সাথে আমি তো ওই রকম ই করবো না। আর ওকে কি আমি বেগম, তুই তুই কি এটা ভাবস আমি পুরান ঢাকা পোলা আর আমার ফ্যামিলি কি কেউ কখনো মেনে নিবো এটা? কয়ে ঠিক আছে, তারপর আর আর মান তুই সাবধানে থাকিস, এই মেয়েটা খুব ট্যালেন্ট, খুবই চালাক, ঠিক আছে? তা আমি এরপর তার কথা শুনে তেমনই কেয়ার করলাম না, বেরোয় আইসা করলাম, তাই রিক্সা উঠে দিলাম, সে চলে গেল। তো এর মধ্যে একটা মিথ্যা কথা বলছিল, ওখানে আরেকটা ছেলের সাথে ছিল, ওই আরেক ফ্ল্যাট বাসায় ওই উত্তরাতে তার মানে এই বাসা আছে আর কি।
ওই ছেলের সাথে সে থেকেছে?
হ্যাঁ
ওকে,
ওই ছেলের সাথে সে থাকছে। ওখানে সে অনেক দিন যাবত ছিল, তারপর আমি শোনার পর যখন শুনলাম যে ওটাও খারাপ বাসা, যখন শুনলাম তো শোনার পর আমি আর মানে কেয়ার করি না, এখন বাদই দিস যে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না।
আমি একটা ধারণা পাচ্ছি আপনার কাছ থেকে যে এইসব কাজগুলো ফ্ল্যাট বাসাতে হয়।
হ্যাঁ,
একটা যেটা হচ্ছে পতিতালয় বলে একটা জায়গা থাকে, সেখানে তো গেলে সবাই বুঝে যে এটা এই জায়গার জন্য, কিন্তু ফ্ল্যাটের আড়ালে চোখে চোখের আড়ালে বা যেখানে সাধারণ মানুষের মতো বসবাস করে এগুলো চলছে, এই ধরনের ব্যবসা চলছে?
হ্যাঁ হ্যাঁ,
ঢাকা শহরে এরকম ব্যবসা আছে?
আমি যতটুকু মানে আমি কয়েকটা দেখছি এবং কি শুনছি, মিরপুরে অনেক বাসাই আছে
এরকম।
হ্যাঁ,
বাড়িওয়ালারা জানে সব,
হয়তো বা দেখা গেছে বাড়িওয়ালার কি বললো যে আমার ফুফাতো বোন বা দেশ গ্রাম থেকে আসছে, এনে গার্মেন্টসে চাকরি করে।
কিন্তু একটা ছেলে যখন কন্টিনিউয়াসলি একটা বাসায় একটা ছেলে যাবে, তারপর আরেকটা ছেলে যাচ্ছে, এগুলো গেলে তো বাড়িওয়ালারা বুঝে যাবে যে এই বাসাতে এই ধরনের।
ওই যে বললে যে বিভিন্ন মানে গ্রামের থেকে আসছে, অমুকের ভাই বা এই সেই মানে নানান পরিচয় দেয় আর কি,
পরিচয় দিয়ে এটাই হয়ে ম্যানেজ করে চলে। একটা বাসে কতদিন থাকতো এরকম ভাবে?
এরকম আমি আমার জানা মতে মানে তারা আমাকে বলছে যে হাইস্ট 3-4 মাস
থাকে, থাকার পরে ওরা আপনার
দিনকাল কাটাই। তো এভাবে চলতে চলতে প্রায় বছর খানিকের মধ্যে আবার সে মেয়েটা আমাকে একদিন ফোন করে, আমার তো একদিন ফোন করে বললো যে এরকম আমি একটা বিপদ পড়ছি, তুমি যদি পারো বা একটু আমার প্রতি যদি মায়া থাকে তাহলে আমার সাথে দেখা করো। আমি বললাম কোথায়? বললো সাভারে। আমি কি না এখানে এত দূরে আমি যাওয়া সম্ভব না, তুমি যদি আসো তাহলে আমি দেখা করতে পারি। জিজ্ঞেস করলো কোথায়? আমি বললাম ফার্মগেট আসো। পরে সে আসলো ফার্মগেট, ফার্মগেট আসার পর তার সাথে দেখা করলাম। পরে সে বলতেছে যে এরকম এরকম আমার ফ্যামিলিতে আমাকে চাপ দিতেছে বিয়ে করার জন্য, এখন আমি তোমার ছবি দেখেছি, আমার সাথে একটা ছবি তুলছিল সে, মানে অনেক আগে যখন ওই সে বাসাটা চেঞ্জ করছিল এর মাঝে আমি তাকে একটা রুম নিয়ে দিয়েছিলাম, স্বামী স্ত্রী সেজে একটা রুম নিয়েছিলাম, যে আমি চেয়েছিলাম যে সে ভালো থাকুক।
ওকে,
এই জন্যই মানে সে এই রুম রুম নেওয়ার উদ্দেশ্য ছিল। সে আমাকে কথা দিছিল যে তুমি যদি আমাকে রুম নিয়ে দাও বা এভাবে তুমি আসা যাওয়া করো তাহলে আমি সত্যি আমি কসম খাচ্ছি আমি গার্মেন্টস চাকরি করবো,
ভালো হয়ে যাবো,
বা তুমি যেটা চাও সেটাই আমি করবো,
কিন্তু এই পেশাতে থাকবো না।
হ্যাঁ, চারতলা ছাদ, সেই ছাদে আর কি রুম আছে, ওখানে এক রুম নিয়ে আমরা নিয়ে আমরা দুজন ওখানে আমি কিছুদিন ছিলাম, প্রায় 4-5 দিনের মতো ছিলাম। কিন্তু সে যে আমাকে বিয়ে করবে এমন ভাবে চাপ দিবে আমি মানে ভাবতে পারিনি।
কতদিন পরে আপনার সঙ্গে কথা হলো মেয়েটার?
ওই বছরখানিক পরে।
বছরখানিক পরে এসে সে আপনাকে ডাইরেক্ট বিয়ের জন্য চাপ দিচ্ছে?
হ্যাঁ,
অদ্ভুত ব্যাপার। এবং কথা হয়নি মেয়েটার মাঝখানে আপনার সাথে বছর খানিকের মধ্যে?
না, মাঝখানে কথাবার্তা হয়নি, কিন্তু আমি শুনতাম সে অমুক বাসা যেত বা অমুকখানে যেত, আমার মানে ইচ্ছা হইতো তার খবর নেওয়ার।
আপনি খবরে খবর রাখতেন?
হ্যাঁ, তারপর আমি তার সেই মেয়েটার সাথে মানে কথা বলতে চাইতাম বা যেতে চাইতাম। একদিন ওই যখন সেই বাসাটা আমি নিয়ে দিই, নিয়ে দেওয়ার পরে তো মনে করেন মাসখানিক মানে 3-4 মাস ছিল সেই বাসায়, তা আমি মাসখানিকের মতো সেই বাসায় আসা যাওয়া করতাম। তো একদিন আমি আইসা পড়ছি জিদ্দে, কি কারণে একদিন গেছিলাম তার বাসায় হঠাৎ করে, মানে আমার সন্দেহ যে সে কোনো খারাপ আসছে কি না। একদিন যাওয়ার পর দেখি সে নাই, ঘর তালা মারা। পাশের রুমে জিজ্ঞেস করলাম যে ও কোথায় গেছে, তো ওরা বললো যে 2 দিন ধরে তো আমরা দেখতেছি না, ঘর তালা মারা। বললো নাকি তার ভাইয়ের বাসায় গেছে।
ওকে,
তারপর তার ভাইয়ের বাসা আমাকে একদিন দেখেছিল দূর থেকে, আমি কখনো ভিতরে ঢুকিনি। তো সেদিন গেলাম ওই মহিলার কথা শুনে যে সে যে বললো তার ভাইয়ের বাসা, আমি চিন্তা করলাম ভাইয়ের বাসা এখান থেকে এখানে, 13 নম্বরে তার ভাইয়ের বাসা, এখান থেকে এনে দুদিন ধরে আসে না, কারণটা কি? গেলাম ওর ভাইয়ের বাসা, ভাইয়ের বাসা যাওয়ার পর জিজ্ঞেস করলাম ওর ভাইকে, বললো যে না তো এখানে তো আসে নাই।
ওর কি কোনো ভাই ছিল?
হ্যাঁ, সত্যিকারের ওর ভাই,
আপন ভাই ছিল ঢাকাতে।
হ্যাঁ, রিক্সা চালাতো। তো জিজ্ঞেস করার পর সে না করলো, তখন আমার আরো বেশি সন্দেহ লাগলো যে সে নিশ্চয়ই খারাপ কোনো জায়গায় আছে। তো আমি সেই বন্ধুটাকে ফোন দিই, দুলালকে, জিজ্ঞেস করি দোষ কোনো খবর টবর আছে নাকি। সে আমাকে বলে, দূর আরমান, তুই আসলে তুই পাগল পাগল হয়ে গেছিস, ওই মেয়েটার প্রতি এমন কি আছে যে তুই ওর তার জন্য পাগল হয়ে গেছিস? আমি কই, না দোষ। তারে মনে কর আমি দেখাইলাম, আমি আমি স্বামী সেজে তাকে রুম নিয়ে দিলাম, সে রুমে সে না থাকে, সে চলে গেল, কোথায় গেছে আমি মানে খোঁজ পাইতেছি না। আর আমাকে কথা দিচ্ছে সে ভালো হয়ে গেছে। আসলে আমাদের এই জগতের মেয়েরা মানে মুখে এক কথা মনে আরেক কথা, আসলে তারা এই জগতের তারা সত্যি মানে ভালো হয় না, কুচিতে সত্য দেখা যায় দুই একজন হয়তো ভালো পড়ে। আর তোর আমার আগে অনেক লোকের সাথে তার পরিচয়, বড় বড় দারোগা, বড় বড় ওষুধের সাথে পরিচয়। মিরপুর এরিয়ার মধ্যে কাপুর থানার এমন কোন ওষুধ দারোগা নাই যে তাকে না চেনে, মানে সে আমাকে বললো ডিটেলস পরে। আমি এইসব শোনার পর আরো অবাক হয়ে গেলাম যে মেয়েটা এত ট্যালিং। সে পরে আমি আস্তে আস্তে কাটতে চাই তার থেকে, পরে আমি নাম্বারটা একবার চিন্তা করছিলাম নাম্বারটা চেঞ্জ করবো। এরপর আবার চিন্তা করি যে স্ট্যান্ডে আমার ব্যবসায়িক যারা আছে যাদের কাজ করি, তারা অধিকাংশ মানুষ আমার এই নাম্বারটা জানে, নাম্বারটাও যদি আমি মানে বন্ধ করতে চাই আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি নাম্বারটা বন্ধ করলাম না, তাকে হুমকি দিলাম যে দেখ তুই আর কখনো আমার নাম্বারে ফোন টোন করিস না, তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি জানি তুই কতটা বাজে মেয়ে। এ কথা বলার পর রেখে দিই। রাখার পর হঠাৎ মানে এরপর তো আর কোনো কথা নেই, হঠাৎ মনে করেন বছর খানিক পরে তার সাথে আবার ফোনে কথা হয়। হওয়ার পর সে এমন ভাবে কথা বলে যে মানে মারাই যাবে সে। তা আমি গেলাম, যাওয়ার পর দেখি তার মা তার ভাই এরা আছে আর তার সে তার সাথে বাচ্চা, আর বাচ্চাটা নাকি সে বলতেছে আমার।
হোয়াট?
আমি অবাক হয়ে যাই, এই বাচ্চাটা আমার কিভাবে হয়? আমি তো তোমার সাথে রিলেশনও এরকম করিনি যে বাচ্চাটা আমার হবে। আর সময়ের সাথে মানে এতদিন পর তোমার সাথে দেখা হইলো, কিভাবে এটা সম্ভব? এর আগেও আমার মাঝখানে আমার ওই দুলাল ফোন করে বলছিল যে এরকম এরকম বন্যা তো আসে, ওর পেট ফুলে গেছে গায়ে, সেই ও এই অবস্থায় সে কালো বেড়ে গেছে, আবার বইলা হয়ে গেছে যে বাচ্চাটা তোর।
ওকে ওকে,
তখন এই কথা
তখন আপনার ইয়ে লাগতো না, মানে তখন আপনি দুলালকে কিছু বলতেন না?
হ্যাঁ, তখন আমি দুলালকে গালাগালি করতাম, বলতাম যে ফালতু, তুই ফালতু কথা কি কারণ করছিস, তুই জানাস না ওই মেয়েটা কেমন, তুই নিজেই তো কইলি মেয়েটা ফাপর বা এই সেই, তাহলে তুই আবার কিভাবে বিশ্বাস করিস? কয় না দোষ আমি বিশ্বাস করি না, তারপরে এমনি তোর সাথে মজা করলাম, মেয়েটা যেহেতু এই কথা বলছে এর জন্য তোরে বললাম। আমি কই, না আমার তো বিশ্বাস হয় না। কয়, তুই যদি বিশ্বাস না করস তাহলে ভাবির সাথে কথা বল, তোর ভাবির একটু জিজ্ঞেস কর।
ভাবি মানে দুলালের বউ?
দুলালের বউ চায়না, ওর নাম হলো চায়না।
চায়না মানে?
মানে ওর বউর নাম আর কি চায়না।
বউর নাম চায়না মানে ওনার বউ কি এই লাইনে ছিল?
হ্যাঁ, একসাথে তো ওরা যা বহুত আগের থেকে ব্যবসা করে, অনেক আগের থেকে,
মানে চায়নাও একই সাথে দেখো ব্যবসা করতো।
হ্যাঁ, ওরা দুজন স্বামী স্ত্রী মিলে এই ব্যবসাটা করতো, এখনো চালায়।
চায়না নিজেও এটার মধ্যে ইনভলভ ছিল?
হ্যাঁ,
এখনো ইনভলভ,
এখনো।
ওকে, আপনাকে বলছে যে বন্যা প্রেগন্যান্ট বা যেটা
বলে, না বাচ্চা হয়ে গেছে, বাচ্চা 15 দিন হয়েছে।
না না, সেটা তো বন্যা আপনি যখন আপনাকে নিয়ে ডেকে নিয়ে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুলাল মাঝে মাঝে বলতো যে বন্যার বেবিটা তোর, এরকম বলতো।
বেবিটা আমার। আর
ওই সময় বন্যা কেন আপনার সাথে যোগাযোগ করেনি?
করেনি মানে কারণ আমি ও যে তাকে না করলাম না, বললাম না যে তুমি খারাপ জগতে যেহেতু আসছি তাহলে খারাপ জগতে থাকো, আমার সাথে কোনো সম্পর্ক রয়েছে না। আর আমি ওই যে হুমকি দিচ্ছি আমার মোবাইলটার সিমটা চেঞ্জ করে দেবো, তো পরে সে বললো যে না ঠিক আছে আমি আর তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, যাক বা তোমার লাইনে তুমি থাকো আমার লাইনে আমি থাকি।
ওকে,
এরপরে থেকে হচ্ছে আর কোনো যোগাযোগ নেই, কথা নেই। পরে আমি ভাবির বললাম, ভাবি আসলে কি বাচ্চাটা আমার? কয়, না তোর হইব কেমনে, তুই হিসাব কর, তোর হইলে তো তুই জানবি তুই কতদিন তার সাথে ছিলি। আমি তুই ভাবি এখন ওর সাথে সম্পর্ক নাই, প্রায় 1 বছর হয়ে গেছে এখন কাছাকাছি, তাই ও আমার কিভাবে হয়? কয়, মাঝখানে কোনো দিন কি ছিলাম? আমি কি, না ছিলাম না। ওই যে যখন ওই বাসাটা নিই বললাম না 13 নম্বর, ওই বাসার পরের থেকে আর কিন্তু এরকম রিলেশন নাই। ওই যে মাসখানিক পরে বললাম না যে আমি তার ভাইয়ের বাসা যে গেল বললো 2 দিন নাই, তো সেই ছন্দ ঢুকার পরে আমি আর মানে তার সাথে কোনো যোগাযোগই রাখতে চাই না, মানে এত খারাপ লাগতেছে তার ব্যাপার শুনলেই আর কি আমার খুব খারাপ লাগতেছে যে মেয়েটাকে ভালো করতে পারলাম না। আমি এই কথা শুনে আরো খারাপ লাগে যে একটা মেয়ে, খারাপ মেয়ে যাক ভালো কথা, তার সে প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, সে এই সময়ও সে খারাপ জগতে আসছে, তাহলে সে কত খারাপ হতে পারে। নিজের মনে মনে একটু ঘৃণা জন্মালাম তার প্রতি, পরে এটা ই করে ভুলে গেলাম, বাদ দিয়ে দিলাম, দুলালকে আর ফোন টোন করি না। প্রায় অনেকদিন পরে মেয়েটা ও যে ফোন করে, ফোন করার পর বলে যে তুমি আমার সাথে দেখা করো। আমি কি না, আমি তোমার সাথে দেখা করবো না, আমি দেখা করতে চাই না। আচ্ছা ঠিক আছে, দেখা না করতে চাইলে নাই। তো একদিন আমার বন্ধুর সাথে পাম গেট থেকে যাইতেছি রিক্সা দিয়ে, এই মুহূর্তে ওর সাথে দেখা, মানে ও যে কিভাবে আমাকে চিনলো বা আমি তাকে দেখলাম আমি বলতে পারি, হঠাৎ করে রিক্সা থামায় বলতেছে আমাকে চিনতে পারেননি, আমি তো কে, পরে বলে আমি বন্যা, আমি তো তোমার এই অবস্থা কেন, পরে সব পরে বলবো, আগে কথা শুনলে চলো আমার সাথে যেতে হবে এক জায়গায়। কোথায়?
সাভারের থেকে চেপ্টে যেটা বললেন,
পরে এটি পরে বললো যে সাভার যেতে হবে। আমি তো ঠিক আছে কেন, চলো আগে কথা দেখবা তারপর শোনা। পরে আমি বললাম ঠিক আছে চলো, ওই বন্ধুটাকে বললাম দোস্ত তাহলে তুই জাগা, আমি ওর সাথে যাই দেখি কি সমস্যা। পরে গেলাম তার সাথে সাভারে, সাভারে যাওয়ার পর বাসায় গিয়ে গেছি, বাসায় তার মা তার ভাই আমাকে বলে আমাদের দেশের লোক আসছে বেড়াইতে পাশাপাশি আর কি, এখানে রুম নিছি, ওরা পাশের পাশের রুমের লোক, তখন আমাকে বলে না যে তার মা বাপ। যখন রুমে ঢুকি, রুমে ঢুকে যখন বাচ্চাকে দেখি, জিজ্ঞেস করি যে বাচ্চাটাকে, তখন সে বলে যে আমার,
আমার মানে নিজের বলে,
মানে ওর বলে নিজের। আমি বললাম তোমার বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, কে আপনি জানেন না, আপনি শুনেন নাই, দুলাল আপনাকে বলে নাই যে আমি প্রেগনেন্ট অবস্থায় আসছিলাম, ওইখানে খুব খারাপ অবস্থা আসছিলাম। আমি তো হ্যাঁ দুলাল বলছে যে তুমি প্রেগনেন্ট অবস্থায় ওখানে আইসা কাজ করো। তো বললো যে না এটা ভুল, আমি এই অবস্থা কি কিভাবে করি। হ্যাঁ করছিলাম দুই তিনটা, ওই টাকার দরকার ছিল, আমি এই পর্যন্ত আসবো কিভাবে। তো ওর কাছ থেকে টাকা চাইলে ও না করে, ও বলে যে এই অবস্থায় তুই যদি করস তাহলে টাকা তুই বেশি পাবি, সমস্যা নেই, পার্টি আস ভালো। তো ও চিন্তা করছে যে আমি টাকাও পাবো আর আমার সমস্যাও সমাধান হবে, এই জন্য সে বলে করেছে। করার পর এই সাভার আসে, সাভার আইসা এই রুমটা নেয়, রুমটা নেওয়ার পর মানে সে এমন খারাপ হয়ে যায়, মানে সে কোনো কিছুই করতে পারে না। তো ওই এলাকার মানে কিছু মুরব্বী মানুষ আসছে, তাকে দেখে মায়া লাগছে না কি লাগছে, তার জন্যই তাকে মানে আশ্রয় দেয়, এক রুমে নিয়ে যায়, তাদের টাকা পয়সা দিয়ে তাদের চিকিৎসা করায়, আর জিজ্ঞেস করায় যে তোমার ফ্যামিলি কোথায় থাকে, ডিটেলস খবর নিয়ে তারা আনায় তার ফ্যামিলি।
ওকে,
তার মা বাবাকে আনায়, আনানোর পর এই ওর চিকিৎসা করায়, চিকিৎসা করানোর পর প্রচুর টাকা যায়, প্রায় 23-24 হাজার টাকা যায়। আমাকে বলে আর কি যে এত টাকা ওই এলাকার লোকজনই মানে ম্যানেজ করে দেয়। তার মা বাবা আসার পর এই ডেলিভারিটা হয় আর কি এক হাসপাতালে, ওখানে ডেলিভারি করার পর ওই এখানে বাসায় থাকে, প্রায় 2-2.5 মাস ধরে বাসা ছিল, ভাড়াটাও দিতে পারেনি। তা আমাকে বললো যে বিপদে পড়ছি, তুমি যদি পারো বা আমার প্রতি একটু মায়া থাকে তাহলে কিছু টাকা দিয়ে হেল্প করো। আমি বললাম ঠিক আছে করবো না, ঠিক আছে সমস্যা নেই, আগে একবারে সত্যি করে একটা কথা বলবা। তো বললো কি, আমি এই বাচ্চাটাকে আর সত্যি করে বলো তো, দুলাল আমাকে বারে বারে বলতেছে, দুলাল বলতেছে, চানা বলতেছে যে বাচ্চাটা নাকি আমার, তুমি নাকি তাদেরকে বলছো? হ্যাঁ আমি সবাইকে বলছি বাচ্চাটা তোমার, আমি এখনো বলি বাচ্চাটা তোমার। আমি কি বলো এগুলো, বাচ্চা আমার কিভাবে হয়, তুমি হিসাব করো, তুমি আমার সাথে কতদিন ছিলে আর কোন জায়গায় ছিলে, আর আজকে কতদিন পর তোমার সাথে দেখা। কয় যাই হোক আমি সেটা জানি না, আমি এত হিসাব বুঝি না, আমি জানি এতটুকু বাচ্চাটা তোমার, মানে জোর করে হইলেও সে এই কথা মানাইতে হবে। আমি এখন না করতেছি, সে কান্না করে, কিন্তু এরপর সে বলে না যে বাইরে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে। আমি বললাম যে লোকজন আশেপাশে যে লোকগুলো এরা কারা, বলতেছে আমার বাড়ির মানুষ, তারপর সে বলে না। আমি কিছুটা ম্যাচিং হইতেছে মনে হয় যে তোমার মায়ের মতো, কারণ মা আর মেয়ে একটু
বোঝা
ম্যাচিং হয় না। তো বললো যে না আমার মা না, তারপর সে স্বীকার করছে। পরে আমি বের হয়েছি, আমি কি চাক, তুমি যেহেতু আমার কিছু বলবাই না, সত্য কোনো কথা বলবাই না, তাহলে তোমার সাথে আমার থাকার দরকারই নেই, যাক আসছি, তুমি বাচ্চা দেখাইতে নিয়ে এসছো তো, দেখছি বাস ভালো কথা জায়গা, ঘরে বের হয়ে যাবো। আর এমন টান দিয়ে আমাকে ঘরে ভিতরে ধরে, ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বলে সত্যি বাচ্চার বাচ্চাকে কসম খেয়ে ছুঁয়ে বলতেছে যে সত্যি এটা তোমার মেয়ে, তোমার বাচ্চা, আর এখন এমন অবস্থা আছে এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মৃত্যু ছাড়া উপায় নেই, আমি এবং আমার বাচ্চাকে নিয়ে আমি মানে মরে যেতে চাই। আমি কেন কি সে বলো ভাই না, পরে বললো যে এরকম এরকম বাইরে আমার ভাই, আমার বাবা আর ওই আমার মা, আমার আপন মা, আমার বাবা, এখন আমি তাদেরকে সালাম করলাম, যখন পরিচয় করা হইলো সালাম করার পর তারা বলতেছে যে বাবা আমার মেয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, যাই হয়েছে, রাগারাগি, এটা স্বাভাবিক হয় স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি হয়, তো তুমি এই সময়ের মধ্যে একটু থাকা উচিত ছিল না যে তার এরকম অবস্থা, তুমি আসো না, তোমাকে বলে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তুমি বলছো যে আমি আসবো 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 বলে আর আসো নাই, আজকে 15 দিন হয়ে গেল বাচ্চা এসে, এখন তুমি খবর নিতেছো। হাসপাতালে অনেক মানুষের বলতেছে, এলাকার মানুষজন বলতেছে যে মেয়ের বাবা কই, কেমন বাবা, সে আসে নাই কেন, আমি তো অবাক হইতেছি যে কি বলতেছে, অথচ আমি কিছুই জানি না। পরে যাক তাদেরকে মানাইলাম যে হ্যাঁ ঠিক আছে এখন আসছি এসে, আর পেশেন্টে মেয়ে আমাকে বলতেছে যে মিষ্টি মিষ্টি একটু আইনা খাওয়াইলে ভালো হইতো, আমি কাছে ঠিক আছে আমি নিয়ে আসছি, তো আমি বাইরে গিয়ে মেন রোডে গিয়ে মিষ্টি নিয়ে আসলাম, মিষ্টি আইনা খাওয়াইলাম সবাইকে, খাওয়ানোর পর পরে সেদিন রাত্রে থাকতে হলো আমাকে, প্রায় 11:30-12টার মতো বেঁচে এসছে, তো এত রাত্রে কি ওই সাভার থেকে আসা সম্ভব, তা আমাকে ওর মা বলতেছে আজকে রাতটুকু থাকো, সকালে নিলে চলে যাও, আমি না আমি যেতে পারবো কোনো সমস্যা নেই, আমি যত রাতে হোক আমি যেতে পারবো, আমার কাজ আছে স্ট্যান্ডে, আমার অনেক কাজ আছে, আমার নেটেও কাজ করতে হবে, মানে বাহানা দেখেছিলাম যে আমার বের হতে হবে, পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে সকালে বের হয়ে চলে যাও, এটা বললে টলে এখন তারা মানে রাখবেই, মেয়ের কথা হইলো যে আজকে রাখবে আমাকে, তো সেদিন আমি থাকি, এরপর ঘরে খাওয়া দাওয়া কিছু খাওয়া দাওয়া করার তো দেয়, তো আমি কিছু খাই না, মানে আমার নিজের প্রতি একটা ঘৃণা আসে বলে যে কি কোথায় আসলাম, কি কারণে বুঝলাম না, হঠাৎ সবাই আমাকে বলতেছে।
তখনও কি আপনি বিশ্বাস করতে পেরেছেন যে মেয়েটি আপনার?
না
তখনও পারেনি,
আমি পাইনি।
ওকে,
তো আমি বের হয়ে আসে বারবার বাইরে 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 হতে চাই, মানে সিগারেট নেশা উঠছে, সিগারেট খাবো, বের হইতে চাই।
ওকে,
মানে ও বের হইতে দিতেছে না, ও বলতেছে তুমি বাইরে হলেই চলে যাবা, ঠিক আছে, আমি বললাম না আমি যাব না আমি আসবো, ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার কি লাগবে দাও, টাকা দাও আমি নিয়ে আসছি, পরে আমি তারা টাকা দিই, সেই সিগারেট নিয়ে আসছে, আনার পর পরে একটা ব্লেড ও সে কিনে নিয়ে আসছে,
ব্লেড, ওকে,
ব্লেড কিনে নিয়ে আসছে, সে আমাকে দেখায় না, আমি পিছনে ঘুরে সিগারেট খাইতেছি, পরে ঘুরে দেখি যে সে নিজের হাত কাটতেছে, দৌড়ে গিয়ে ধরলাম, ধরার পর আমি বললাম কি করতেছো এটা, কয় আমি এমনি ই করতেছি, এমনি আবার কেন, এমনি শুধু শুধু নিজের শরীরটাকে কষ্ট দেয় কেন করতেছো বলো, সে বলতেছে যে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো নাই, এই বাচ্চাটা তুমি বিশ্বাস করো নাই যে তোমার, এই জন্য আমি হাতটা কাটতেছি, নিজেকে কষ্ট দিতেছি যে কেন আমি এই বাচ্চাটা জন্ম দিলাম, আমি বললাম তুমি নিজের ভুল নিজেই স্বীকার করো, আবার নিজে এখন বলতেছো, আচ্ছা সত্যি করে বলো, আমি কি তোমাকে বলছিলাম যে তুমি বাচ্চাটা নেও বা আমার সাথে সংসার করো বা আমার সাথে এভাবে চলো, সে বললো না কিন্তু আমি চাইছি, আমি তোমাকে ভালোবাসছি, আমার অতীত জীবন, ঠিক আছে, অতীত যাকে ভালোবাসতাম তার মধ্যেই তোমাকে লাগছে, এই জন্য আমি তোমাকে চেয়েছিলাম যে তোমাকে আপন করে নিতে, আমি বললাম ঠিক আছে তুমি যদি চাওই যে আমাকে আপন করতে তাহলে তুমি ভালো হয়ে চলতে পারতা, একটা ভালো মেয়ের মতো থাকতে পারতা, কিন্তু তুমি তা করনি, তোমার নামে আমি সবার থেকেই শুনি, আচ্ছা মানুষের কথা বাদ তোমার কথাই তুমি বলো, তুমি মন থেকেই বলো, তুমি কি ভালো ছিলা আমাকে ছাড়া, আমার সাথে যে কদিন ছিলা আমাকে ছাড়া তুমি কত ছেলের সাথে ছিলা, কয় হ্যাঁ আমি ছিলাম, এটা আমি ব্যবসা, আমি ব্যবসা করি কারণ এইভাবে আমি চলি, আমি এভাবে না হইলে তো আমি চলতে পারবো না, কে চালাবে, আমার প্রতিদিন খরচ আছে, প্রতিদিন আমি খাওয়া দাওয়া করি, আমার পোশাক আশাক লাগে, এটা কে করবে, আমি কই তাহলে তোমার ঢাকা শহর থাকাটা তো দরকার নেই, তুমি দেশে গিয়ে থাকো, ভালো একটা কাজকাম করো, বা ঢাকায় যদি তো থাকতো তুমি একটা চাকরি করে খাও, গার্মেন্টসের চাকরি করো, তাহলে তো মনে করতাম যে না তুমি ভালো একটা মেয়ে, তুমি এমন কাজ করো যে কাজটা সবার চোখেই খারাপ, পরবু বললো যে যাই হোক এখন আমার বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা ধরে আমি বলতেছি কসম খেয়ে বলতেছি আমি আর কখনো খারাপ কোনো কাজ করব না,
ওকে,
তো এখন আমার বলতেছে যে আমার কথা একটাই, তুমি যদি আমার পাশে থাকো তুমি আমাকে বিয়ে না করো, আমাকে সেই স্ত্রী হিসেবে না মেনে নাও, তোমার সন্তান তুমি না মেনে নাও, কিন্তু আমার সাথে মানে ক্ষণিকের জন্য, আমার বাবা মা যতদিন আছে ক্ষণিকের জন্য হলেও আমার সাথে একটু অভিনয় করো, স্বামী স্ত্রী।
ওকে,
আমি রাজি হই না দেখা, সে আবার খোঁজ দেয় তার হাতে, তার হাতে অনেক অনেকটাই কাটা থাক, পুরো হাতটাই মনে করেন কাটতে কাটতে সে শেষ করে ফেলেছে। কারণ তার কাটা সিটা দেখলে আমার মানে খুব ভয় লেগে যায় যে সে কি না কি করে ফলাইতে পারে। তো এই ভয় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে থাকবো, কিন্তু একটা শর্ত আছে, আমার মন যখন বলবে তখন কিন্তু আমি আসবো। তুমি যে বলবো আর দুই দিন একদিন পর পর যে এখনই আসতে হবে এখনই আসতে হবে, তা কিন্তু আমি পারবো না, আমার যখন মনে চাইবো তখন আমি আসবো। ও বললো আচ্ছা ঠিক আছে। পরে সেদিন রাত্রটা থাকলাম, সকালবেলা আমি বাচ্চাটাকে দেখে আমার বলতেছে যে আচ্ছা আমার নামটা কি রাখা যায় বলো তো। পরে আমি বললাম ওর নাম মিম রাখলে ভালো হয়। ঠিক আছে
মিম,
হ্যাঁ। পরে মেয়েটার নাম আমি মিম দিই, নামটা দিয়ে 500 টাকা ছিল আমার পকেটে এটা দিলাম। আমি বললাম বাচ্চাটাকে খাওয়াও বা বাচ্চার জন্য কিছু করো, দিয়ে আইসে বললাম। আসার পর আর যাই না, আমি সেও ফোন করে কান্দাকাটি করে, আমি যাই না। আমি বললাম যে না এখন সময় পাই না, এসে নানান উজুর দেখাই আমি আমার এই কাজ সেই কাজ দেখি। তো পরে হঠাৎ একদিন মানে এমন কান্দাকাটি করে যে বাচ্চার অসুস্থ, বাচ্চা নাকি খুবই অসুস্থ, তাকে হাসপাতালে নিতে যাব। তা আমি কি করবো, বাচ্চার কথা শুনে তো যেতেই হয়। পরে গেলাম, যাওয়ার পর দেখি যে না বাচ্চার কোনো সমস্যা নাই, সেই আমাকে ডাকে। তো আমি তার সাথে বসে কথা বলতে বলতে হঠাৎ আমাকে একটা মিষ্টির মতোই একটা জিনিস দেয়, বললো আমাকে এটা খাও। তো খেলাম, খাওয়ার পর অনেকক্ষণ পর আমি বললাম যে আমি চলে যাই। তো আমাকে বলে যে না যেও না থাকো। আমি কি না আমি থাকার প্রিপারেশন নিয়ে আসিনি, আর দ্বিতীয় কথা আমার বাসায় কাজ আছে, আমি বলে আসছি আমি আসতে আসছি, আমার বাসায় না গেলে সমস্যা, আমাকে যেতে হবে বাসায়। তো বললো আচ্ছা ঠিক আছে, যদি গাড়ি না পান তাহলে আইসা করি। তখন বাজে রাত্র 11টা, সাবার থেকে গাড়ি পাওয়া যাবে কিনা আমি চিন্তা করলাম। পরে বেরিয়েছি, বেরোয় দেখি হ্যাঁ ঠিকই গাড়ি আসে, গাড়িতে উঠে গেলাম, উঠে আইসা পড়লাম। আসার পর থেকে আমার মন এমন ছটফট করতেছে, বারবার দেখতে ইচ্ছা করতেছে, তার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে, মানে কেমন জানি মনে হইতেছে নিজের কাছে, মানে নিজেকে আমি মানে মানে রাখতে পারতেছি না।
মিষ্টি পড়া,
হ্যাঁ,
যদিও এটা সাইন্টিফিক এবং কোন বিলিভের জায়গা থেকে আমরা মোটেও সেটাকে ইন্সপায়ার করি না। আমরা এখানে একটু নোট দিচ্ছি প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব, নিজস্ব সত্তা থেকে পুরোপুরি বৈজ্ঞানিক একটা অনুষ্ঠান, এবং এখানে যদি কারো জীবনের অপ্রিয় সত্যের প্রেক্ষাপটে কোন এলিমেন্টস তার বিলিভের জায়গাটা থেকে যদি ওটা ওভাবে প্রকাশ পায় যেটা বৈজ্ঞানিক না, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমরা কাউকে ইন্সপায়ার করি না এবং আমরা নিজের জায়গাটা থেকে এটা বিলিভ করি না। হ্যাঁ ঠিক আছে, তো আপনার তারপরে কি হলো?
তারপর থেকে এমন আমার আর তো ভালো লাগতেছে না, খালি ছুটে যেতে মন চাইতেছে তার কাছে। পরে কি করবো, ওই সকালে দোকানে আসলাম, দোকানে এসে কাজকর্ম করতেছি, কাস্টমারও অনেক, কাজ করবো নাকি আমার মন তো চলে গেছে ওইদিকে, বারবার ওইদিকে ফোন দিই, ফোনে কথা বলি, এখান থেকে কাস্টমাররা চিল্লা চিল্লি করতেছে যে আমার কি ব্যাপার, আজকে তুই এরকম করতেছো কেন, কাজ ঠিক মতো করস না কেন, কাজগুলো শেষ কর। পরে আমি বললাম না কাজটা শেষ করে আগে। পরে কাজগুলো শেষ করার পর সন্ধ্যার পর ফোন করলাম আমি, মানে তার কাছে তখন মোবাইল ছিল না, পাশের রুমে মোবাইল ছিল, তার নাম্বারটা দিয়েছিল আমাকে, ফোন করলাম, ফোন করে আমি বললাম যে আমি আসুস। ও বললো আচ্ছা ঠিক আছে আস। গেলাম, সেদিন যাওয়ার পর আমি বললাম যে আচ্ছা বুঝলাম না হঠাৎ এত তোমার প্রতি এত টান আসতেছে, কারণটা কি বুঝলাম, তো জানি না এটা আল্লাহর তরফ থেকে হয়তো বা হইতে পারে, তুমি মেয়েটার নাম দিয়েছো, কারণ মেয়ের নাম আমরা চিন্তা করতেছিলাম, তুমি মেয়ের নাম দিয়েছো, যাক ভালো, আমি চাই তুমি এভাবে সারা জীবন থাকো, আমাকে বলতে হচ্ছে। আমি বললাম কেন, তুমি কি চাও না আমি একটা বিয়ে শুধু করি বা আমার নতুন একটা জীবন হোক, কয় কি আমি এটা কি তোমার জীবন না? আমি কি না এটা জীবন না, এইভাবে কি তুমি দিবে, তুমি তোমার বাচ্চা হয়েছে, বাচ্চার সব আমি কিভাবে মানে ফ্যামিলিতে মানাই, কয় সেটা মানান যাবে, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, তোমার বাবা তোমার মা তাদের নাম বলো, ঠিক আছে, আমার একটা আমার কাছে একটা কবিতা আছে, তাকে আমি এই নামগুলো বললে তারা সব ঠিক করে দেয়, ঠিক আছে, তারা আমাকে আদর করবে, আমরা দেখবো, ঠিক আছে। আমি বললাম না এই কাজটা করাটা ঠিক হইব না, এখন থাক পরে করবো না একটা। পরে বললো আচ্ছা ঠিক আছে বাদ, এটা বাদ, এখন শোনো, এখন আমি তো এইভাবে থাকতে পারতেছি না, আমার মা সবাই বলতেছে যে তুমি যে বিয়ে করছো এটা ডকুমেন্টসটা কোথায়। আমি বললাম ডকুমেন্টস মানে কি ডকুমেন্টস, বললো যে তুমি এই যে দিন আসো এটা তো কেউ জানে না, যে আমি তোমার সাথে বিয়ে করিনি।
আমি একটা জিনিস এতক্ষণ পর্যন্ত আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমি একটা জিনিস এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম আরমান, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন না তার সাথে জড়াতে, তারপরও কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছেন, এবং সেই জড়ানোর ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বাড়ছে। প্রথমত সে বলছে এটাকে লোক দেখানো হলো থাকো, তারপরে আরেকটা সমস্যা আসছে, সেই সমস্যা সমাধানের করার জন্য আপনাকে আরেকটু আঘাতে হচ্ছে, সেটা আরেক ধরনের জটিলতা তৈরি করছে। আপনি যখন বলছেন যে আমার বিয়ে করতে হবে নিজের জায়গাটা থেকে, তখন সে বলছে না এটা এটাও তো এক ধরনের বিয়ে, তোমার বাবা মাকে আমি বুঝিয়ে ফেলবো। সেখানেও আপনার এক ধরনের দ্বিমত পোষণ করার সুযোগ থাকছে না, বিকজ যদি দ্বিমত পোষণ করেন তাহলে হয়তো নিজের ক্ষতি করবে। সবকিছু মিলিয়েই আপনি একটা ট্র্যাপের মধ্যে আছেন, একটা ফাঁদের মধ্যে আছেন। আপনার দরকার এখানে শক্ত হাতে, যেটা দরকার ছিল নিজের প্রতি বিচার করা, সুবিচার করা, যে এখান থেকে বের হয়ে আসে শক্ত শক্ত হাতে, আপনি সেটাও পাচ্ছেন না। আবার একইভাবে আমরা দেখি যে এক ধরনের অপরাধ, আমি বলবো যে আপনি নিশ্চিত নন যে মেয়েটা আপনার কিনা, তারপরেও এক ধরনের মায়া মমতাও জন্মে গিয়েছে মেয়েটার প্রতি।
হ্যাঁ,
এই মানে একদম প্রচন্ড রকম একটা ডিলেমার মধ্যে আপনি রয়েছেন, একটা কনফিউশনের মধ্যে রয়েছেন, এবং আপনি জানেন না আদৌ আপনার কি হতে যাচ্ছে, আপনি কি করতে যাচ্ছেন।
হ্যাঁ,
ওকে, তারপর
তারপর আমি কি করবো, এইভাবে কিছুদিন চললো। বিয়ের কথা বলতে চাইল, তো আমি বললাম ঠিক আছে এটা পরে দেখা যাবে না, আর আমি এটা এখন আমি আমার পক্ষে সম্ভব না, আমার ফ্যামিলিতে আমার পাঁচটা বোন আছে, পাঁচটা বোনের বিয়ে দিতে হবে, তারপর আমার চিন্তা ভাবনা।
তখনও কি আপনার আপনার মধ্যে একটা প্ল্যান ছিল যে মেয়েটাকে আপনি দরকার হলে বিয়ে করবেন, এরকম একটা প্ল্যান কি ছিল তখনও?
না, তখনও ছিল না, ছিল কিছুদিন পরে আর কি হয়েছে আর কি,
কিছুদিন পরে প্ল্যানটা আসছে যে না বিয়ে করবো। এবং ওই যে বন্যা যে মিমের মাথায় হাত দিয়ে শপথ করলো যে সে ধরনের কাজ আর করবে না, সেটা কি সে ওই সময় মেনে চলেছিল?
না না, মেনে চলেনি, তারপর সেগুলো করতো। এরপর ওই যে হঠাৎ করে আমি একদিন তাদের বাসায় যাই সাভারে, ঠিক আছে, তার মাও নেই তার ভাইও নেই, তারা সবাই চলে গেছে, এখন ওই রুমে শুধু ওই থাকে, বন্যাই থাকে। আমি গেলাম, যাওয়ার পরে দেখি নাই, কেউ নাই, জিজ্ঞেস করলাম, বললো যে ওরা তো মানে বাইরে গেছে, হয়তো বা দেশে গেছে। আমি বললাম দেশে গেছে আমাকে না বলে চলে গেল, এটা চিন্তা ভাবনা করে পরে আয়সা করলাম। আসার পরে পরের দিন আমি ওই নাম্বারে ফোন করি, যে পাশের রুমে যে যারা থাকে সেই নাম্বারে ফোন করি। ফোন করার পর সে বলে যে হ্যাঁ আছে, তো তার মা আছে আর ওই ভাই আছে আর ওই তার বাচ্চা আছে, কিন্তু সে নাই। যখন এই কথা শুনলাম যে সে নাই, তখন আমার মাথা হট হয়ে গেল যে হঠাৎ করে সে নাই, কারণটা কি? গেলাম, যাওয়ার পরে দেখা করলাম, দেখি বাচ্চা খুব কান্না করতেছে। বললাম কি ব্যাপার? ও কই? বললো ও তো বাড়িতে গেছে। তো আমি বাড়িতে একজনের নাম্বার ছিল, সে নাম্বার দিয়ে সে ফোনে কথা বলছিল আমার সাথে কয়েকদিন, সে নাম্বারটা আমি সেভ করে রাখছি। তো সেই নাম্বার ফোন করছি, ফোন করে জিজ্ঞেস করলাম যে ও কি আসছিল বাসায় বাড়িতে? তো বললো না, ও তো আসেনি বাড়িতে। কি বলো, ও কি ঢাকায় নাই? ওরাও অবাক হয়ে গেছে যে বাড়ির কথা বলতেছো, বাড়িতে তো সে নাই, সে তো ঢাকা থাকার কথা, তার এতটুকু বাচ্চা, এখন 15-20 দিন হয়েছে, বাচ্চা ছেড়েছে যাবে কোথায়? তো আমি বললাম যে পাইতেছি না তো এখানে, এই জন্যই ফোন করলাম। কয় দেখো আরো কোথাও কারো কাছে, ফোন টোন করে দেখো কোথাও গেছে নাকি, আর খোঁজ পাইনি। সেদিনটা জিজ্ঞেস করলাম
This track was downloaded from FusionBD.com.
তার মাকে যে কি হয়েছে, ব্যাপারটা কি, সে আপনাকে কি বলছে আমার ব্যাপারে, কারণ এতদিন তো কথা বলতে পারিনি, কারণ ও পাশে ছিল, ওর সামনে তো তার মার সাথে কথা বলতে পারি না। পরে তার মা বলতেছে যে এরকম তোমাকে দেখাইলো, তোমার ছবি দেখাইলো। আমি কি আমার ছবি পেলো কোথায়? কয় তোমরা, তুমি পাঞ্জাবি পড়াছিলা, ও সাদা ওই যে ইয়ের বৈশাখীর যে জামাত থাকে না, যেরকম সেটা পরেছিল, একটা ছবি তুলছিল, সেই ছবিটাই সে দেশে সবাইকে দেখায়, সবাইকে বলে যে ও আমার স্বামী। তা আমি এটা জানতাম না, তখন ওর মা আর কি আমাকে বলে যে এই ব্যাপার, ও তো বলতো যে তুমি নাকি তার স্বামী। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, সত্যি করে একটা কথা বলবেন, ও দেশের থেকে কি কারণে আসে ঢাকায়? ওরে বলে যে ওরে আমি বাবা কি বলবো, ও একটা ছেলের সাথে প্রেম করতো, তো ছেলেটা খুব খারাপ, তার সাথে বিয়ে করতে চেয়েছিল সে, তা আমরা না করছি, আমি একটা ছেলে দেখে রাখছিলাম আমাদের নিজেদের ভিতরে, ছেলেটা খুবই ভালো কর্ম করতো, তো তার সাথে বিয়ে দিতে চাইছিলাম, কারণ বিয়েটা দেবো সেই মুহূর্তে সে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ঢাকা শহরে এসে পড়ে, আসার পরে আমরা আর খোঁজ পাই না, প্রায় 5-7 বছর হয়ে যায় তার কোনো খোঁজ পাই না। এরপর এক কবিরাজ ধরে জিজ্ঞাসা করি, কবিরাজ বলে হ্যাঁ বেঁচে আছে, ও আছে ঢাকা শহরে, ভালোই আছে, দেখেন আছে। পরে আমরা এই পরে ই হই, নিশ্চিন্ত হই যে না আমার মেয়েটা আছে। পরে একদিন হঠাৎ করে সে বাড়িতে আইসা উঠে, উঠে আমাকে এইসব কথা বলে যে আমি মনে মনে তোমার ছবিটা দেখায় তোমাকে নিয়ে সে ঢাকা শহর থাকে, তুমি নাকি কাজকর্ম করো, তোমার ব্যবসা আছে, তুমি চালাইতেছো তাকে। তারপর সব কথা শোনার পর আমি বললাম যে কি বলতে পারি, আমি কি তাকে বলবো যে সে এই কাজ করে, তার মাকে বলতে পারি? আমি মানে অবাক হয়ে গেছি, আমি চিন্তা করতেছি কি বলতে পারি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি, ও আমার ফ্যামিলি তো কেউ মাইনে নিতেছে না, এটা তো আপনারা জানেন। বলে হ্যাঁ বন্যা আমার বলছে ফ্যামিলি মাইনে নেয় না, দেখেই তো তোমরা এইভাবে আলাদা হও, খুব কষ্ট ভাবে ছিল, এই জন্য তো আমাদেরকে ফোন করে আনালো, তোমার মেয়ে হইলো অনেক কষ্টে, এটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা তার আগে তোমাদের সাথে কি এমন ঝগড়া হয়েছে, এমন কি ঝগড়া হয়েছে যে এই অবস্থায় তোমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় হয়তো সে মারাও যেতে পারত, এই মুহূর্তে তুমি কাছে নেই, তুমি তার কাছ থেকে দূরে, কি এমন ঝগড়া হয়েছিল? আমি আবার সে কথা আমি বলতেছি না, কারণ আমাদের মাঝে কিছু হয়নি, আমি ছিলামই না, কি বলবো আমি। তো পরে আমাকে বলে না নিশ্চয়ই এরকম কিছু হয়েছে, যাক বাবা ওই দিক তার পক্ষ থেকে আমি তোমার কাছ থেকে হাত জোর করে মাপ চাচ্ছি, ঠিক আছে বাবা আমার মেয়েটাকে মাপ করে দাও। আমি বলি না না এটা কি করেন, আমার হাত ধরে মাপ চাইতেছেন কেন, আমি বুঝতেছি না আপনি কেন এরকম করতেছেন। কয় বাবা আমার মেয়েটা খুবই জিদ্দি, তার জিদ অনেক বেশি, এই জিদের কারণে সে মনে করো সাহস ফিরে দেখছো ঢাকা শহরে এসে পড়ছে, আর তারে যদি মনে করো কেউ একটা কিছু না করে না সে উল্টা করে, ঠিক আছে দেখো না হাট টাত কেটে ফেলায় পাগলামি করে, তার ভিতরে একটা ই আছে জিন না কি আছে জানি, মানে তাদের গ্রাম দেশে আর কি, তার ভিতরে একটা ই আছে, ও হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায় সে কাউকে চিনে না, যারে তারে মারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কি করা যায় ওরে, কিভাবে রাখা যায়, ওরে যতটুকু যত পারো তুমি ভালো ভালোভাবে আদর দিয়ে রাখবা, তাহলে সে ভালো থাকবে, আর ও যতই রাগারাগি করে যতই কথা বলুক তুমি চুপচাপ থাকবা, তাহলে দেখবা সে একটু শান্ত থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন ওই আসে কোথায় এটা বলেন, বললো দেশে গেছে, ওর মা বলতেছে। আমি বললাম দেশে গেছে, দেশের থেকে তো আমি ফোন করলাম, দেশে তো ওরা না করতেছে যায়নি, সত্যি করে বলেন তো। কয় বাবা সত্যি করে বলতেছি, আমার বলছে দেশে যাইবো, আমি টাকা নাই এখানে, বাজার সদাই করবো কিভাবে, কদিন আসছে চলবো কিভাবে, আবার মাস শেষ ঘর ভাড়া টাকা 3-4 মাসের বাইরে গেছে, এখানে যে কদিন ধরে আসছি কোনো টাকা পয়সা দিতে পারি না, আর ওর এই এমন অবস্থা, আস আমরা বাড়ির থেকে টাকা নিয়ে এসেছি, যা টাকা নিয়ে এসেছি তার পিছনে শেষ হয়েছে, মেডিকেল নিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করছি, তারপর ডেলিভারি এসেছে, কি করবো। এই জন্য ওরে বলছি যে তুই বাড়িতে অমুকখানে যা, ওর কাছে টাকা আছে গিয়ে নিয়ে আসবি। আমি বললাম এই অবস্থায় বাচ্চা 15-20 দিন বয়স, এ তো মার বুকে দুধ ছাড়া সে কিভাবে থাকবে, কয় সমস্যা নেই আমি রাখতে পারবো, এই জন্য আমি ওরে বলছি যে। তা আমি সেদিন আইসা পড়লাম, 2 দিন পরে সে আস, যাই আমি যা জিজ্ঞেস করি কোথায় ছিলা, বলে যে এখানে, তার কথাই সে ধরা খায়, সে বলে যে এখানেই আমার এক মামার বাসায় গিয়েছিলাম, 13 নম্বর, 13 নম্বর তার মামার একটা হোটেল আছে, খাবার হোটেল, ওই হোটেলের পিছনেই তাদের রুম, তারা ওখানেই থাকে, তো ওখানে সে গেছিল কেন, যে কিছু টাকার জন্য। পরে আমি খবর পাই যে না সে ওখানে যায়নি, সে এক বাসায় গেছিল, ওই দুলালের বাসার মতোই এক বাসায় গেছিল, দুলালের বাসায় যায়নি, কারণ দুলালের বাসায় গেলে আমি খবর পেয়ে যাব। তো ওরকমই এক বাসায় গেছিল, ওই বাসায় গিয়ে সে 2 দিন ছিল, 2 দিন থেকে কিছু টাকা নিয়ে আসে, আমাকে সে বলে না, তখনও সে মানে কথায় কথায় বলে যে আমি বাচ্চাকে ধরে কসম খাই, তখন আমি হাস্যরে তাকে মারি, এটা চর, আর কোনোদিন তুই সন্তানের মাথায় হাত রেখে কসম খাবি না, আজকে থেকে তোকে বলে দিলাম, আর তুই খারাপ করিস ভালো করিস এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই আমাকে যতটুকু বলছো আমি ঠিক ততটুকুই করবো, তোর সাথে স্বামীর অভিনয় করতেছি বাস, এর বেশি কিছু আমি চাই না, বাস আমি এখন আসলাম মেয়েটাকে দেখার ইচ্ছা ছিল, দেখছি বাস শেষ, আর তুই যদি ভালো হয়ে থাকতে পারো তাহলে ভালো থাকিস, তোরও ভালো হবে, তোর সন্তানের ভালো হবে।
এখানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি তো রোজগার করতেন, আপনি কি ওকে টাকা পয়সা দিতে পারতেন না? আপনি কি দিতেন ওকে?
হ্যাঁ, আমি মাঝে সাঝে দিতাম,
মাঝে সাথে দিতেন। কিন্তু একটা মানুষের চলার জন্য তো টাকা প্রয়োজন, অনেক টাকা প্রয়োজন।
হ্যাঁ, আমি দিতাম।
এখানে একটা কথা থাকতে পারে, সে তো ইচ্ছে করলে গার্মেন্টসে কাজ করতে পারতো, ভালো উপায় পথ রোজগার করতে পারতো, সে কেন এটাতে বারবার গেল? হ্যাঁ, সেটাও সঠিক। তারপরও আমি ঠিক জানি না, মানে আপনার জায়গা থেকেও ফুল সাপোর্টটা ছিল কিনা, ইনফ্যাক্ট ফুল সাপোর্টটা থাকবেই বা কেন? কারণ এখানেও তো প্রশ্ন থেকে যায় যে আপনি তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না, আবার এক ধরনের ছেড়েও আসতে পারছেন না, এরকম একটা অবস্থা। যা করেছেন সবই সত্য, কিন্তু সত্যগুলোর মধ্যেও হাজার রকমের প্রশ্ন থেকে যায়। আমরা ঠিক জানি না যে প্রশ্নগুলোর কে কিভাবে করছেন। তবে প্রিয় শ্রোতা যেটা ও বলছে এখানে, সেখানে ওর অপরাধগুলো যেভাবে আছে, ঠিক পাশাপাশি যে মেয়েটার সাথে ও এই কাজগুলো করছে বা যার সাথে অভিনয়গুলো করে যাচ্ছে, সেটাও এক ধরনের বড় ধরনের অপরাধ, কিন্তু সে মেয়েটাও করছে। দেখা যাক শেষ পর্যন্ত এটা আসলে কোথায় গিয়ে থামে। তারপর
তারপর ওই মেয়েটা মানে খুব রাগ হয়ে যায়। আমি যখন তাকে এইসব কথা বলি যে তোমার মন মতো তুমি চলো, আমার মন মতো আমি চলি, আর কখনো আমাকে ডিস্টার্ব করবো না, যে কদিন তোমার সাথে স্বামী অভিনয় করছি করছি আর করবো না। কথা বলার পর আমি আশা করি, আসার পরে এরপর রিল্যাক্স মনে করেন, এরপর আমি দেখা যায় আমার নিজের থেকেই অনেক সময় লাগে যে তাকে দেখতে ইচ্ছে করতেছে বা তার পিছনে দৌড়াই একটু তাকে যে কিছু বলি, মানে এরকম মনে হতো। পরে একদিন সে ফোন দিয়ে আমাকে বলে যে দেখো এরকম এরকম, তুমি ছাড়া আমার কেউই নাই, ঠিক আছে, তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো, একবার তুমি
আবার সে একই কথা।
হ্যাঁ, আবার সে একই কথা বলে। পরে আমি আর তার কথা, তার কিছু কিছু কথা আমি শুনলে না আমি পাগল হয়ে যাই তার কথা। মনে হয় যে সে সব সত্য বলতেছে, সে যতই মিথ্যা কথা বলুক আমাকে, আমাকে আমার মানে আমার মনে হয় যে সে সত্যি কথা বলতেছে, মানে আমার মনটাকে বুঝাতেই পারি না যে সে মিথ্যা কথা বলতেছে। তার কথা শুনে আমি পাগল হয়ে চলে যেতাম, আবার যাই। সে বলে যে ঠিক আছে আমরা এখন এই বাসাটা চেঞ্জ করা, এক বাসা নিশ্চয়ই সামনে গেন্দা স্টান আর কি, সাবারের পরে আর কি, ওখানে বাসা নেওয়ার পর ওই বাসায় ছিলাম আমি। তখন ওই বাসায় থাকার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে যদি এখন যদি তুমি একবারে ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, তাহলে আমি তোমাকে মানে নেব।
আপনি সত্য স্বীকার করতে আসছেন এখানে, আপনি বলবেন যে এই সময় পর্যন্ত আপনি কি অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতেন?
না।
আপনি স্টপ করলেন কবে?
আমি স্টপ করছি ওই যে ওর সাথে যেদিন দেখা করলাম না, বাচ্চা যখন হয়েছে,
ওর পর থেকে আপনি স্টপ করেছেন?
ওর পর থেকে আমি একবার স্টপ করছি যে আমি কোনো খারাপ কোনো কাজ করব না, বা মানে নিজের প্রতি একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ করতে গিয়ে আজকে এত বড় কিছু,
এই কাজ করতে গিয়ে এরকম বেবি হয়ে গেছে, এবং সেটা আপনি এক ধরনের বিশ্বাসও করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না, একটা ধরনের ডিলেমার মধ্যে রয়েছেন, যে কারণে আপনি এটা এই কাজটা করা বাদ দিয়ে দিলেন।
বাদ দিয়ে দিলাম।
ওকে, তারপর
এখন ওই পরে ও যখন বাসাটা চেঞ্জ করলো, চেঞ্জ করার পর যখন সে বাসায় ছিলাম, সে বাসায় থাকার পর আস্তে 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 বাচ্চাটার প্রতি খুব বেশি মায়া লেগে গেল, তার প্রতিও মায়া লেগে গেল। প্রায় 5-6 মাসের পর, মানে 5-6 মাসের ভিতরে আমি যাওয়া আসা করতাম, কিন্তু 5-6 মাস পুরোটাই ছিলাম না, ওই মাসে দেখা গেল 2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে, এরকম এরকম ভেঙে ভেঙে আর কি ছিলাম প্রায় 5-6 মাসের মতো। তো তখন সে আমাকে চাপ সৃষ্টি করে যে আমার ফ্যামিলিতে তাকে উঠাতে হবে। আমি বললাম দেখো এখন এই মুহূর্তে সম্ভব না, কারণ আমার বড় আপার বিয়ে হবে, আর এখানে সবাই ফ্যামিলির সবাই একটু ঝামেলার ভিতরে আছে, এই মুহূর্তে আমি যদি এই কথা বলি তাহলে এটা খারাপ, সবাই খারাপ ভাবে, এই কথা বললে তাকে ই করতাম। পরে সে মাইনা নিত না, সে বলতো যে না একবার হইলো তুমি আমাকে তোমার মা বাবার সাথে পরিচয় করা দাও, আমি দেখা শুধু তাকে সালাম করে আমি আইসা করবো, আর সে আলাম মাইনা নোক আমাকে না মাইনা নোক সেটা আমার ব্যাপার, আমি সেটা বুঝে নেবো, ঠিক আছে, তুমি একবার হইলো আমার তোমার ফ্যামিলিতে আমাকে উঠো।
সে চাইতো না আপনি আরেকটা বিয়ে করেন?
হ্যাঁ, সে চাইতো না আমি আরেকটা বিয়ে করি, কিন্তু সে আমার ফ্যামিলিতে আসতে চাইত,
আপনার ফ্যামিলিতে আসতে চাইতো, এবং সে একের পর এক সবগুলো অধিকারই চাচ্ছে আপনার কাছ থেকে, এবং আপনি বলছিলেন যে আমারও এক ধরনের মোহ জন্মে গিয়েছে, তার কথা না শুনলে তার কথা না দেখলে ভালো লাগতো না, এবং সে কারণে আপনি কোনো না কোনো ভাবে সেগুলো মেনেও নিচ্ছেন একের পর এক।
হ্যাঁ, একের পর এখন আস্তে আস্তে আমার সবগুলোই তার কথা, সব কথাই মেনে নিতে হইতেছে। পরে কি করবো, মানে বাচ্চার দিকে দেখে আমার খুব মায়া লাগলো, আর মেয়েটার নামও যেহেতু মিম রাখছি আমি, সে আমাকে দেখে না খুব হাসতো আর আমার কোলে আসতে চাইতো ছোট থেকে, তো তাকে নিয়ে খুব খেলাধুলা করতাম, মানে খুব আনন্দ লাগতো আমার কাছে।
বিলিভ করতেন যে আপনার মেয়ে? বিশ্বাস হতো?
বিলিভ করতাম না, কিন্তু তারপর মানে ছোট
রকম একটা মায়া লাগতো,
মায়া লাগতো, এটা ভেবে আর কি তাকে করতাম।
আচ্ছা, আপনি কি জানতেন যে ডাক্তারি একটা টেস্ট আছে যে টেস্টে প্রমাণ করা যায় যে ওটা আপনার বেবি কিনা?
হ্যাঁ, সেই টেস্ট আমি করিনি।
আপনি করেননি? কেন করেননি, টু বি অনেস্ট? সত্য বলবেন একেবারে, কেন
করেনি? মানে কারণ আমি মানে একমত চিন্তা করছিলাম যে সেটা তো আমার না, সে আমি জানি, ঠিক আছে, মন তো বলে আমার না। এখন সে যদি বলে যে আমার, যদি আমারই হয়ে থাকে তাহলে এটা উপর আল্লাহ উপরে দাবি থাকবে যে সে যদি মিথ্যা বলে থাকে তার পাপের সাজা সে পাবে। আর যেহেতু মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আগে থেকে খুব ভালোবাসছিলাম, চেয়েছিলাম যে সে যদি ভালো হতো তাহলে তাকে আমি বিয়ে করতাম, তো এখন দেখলাম সে মেয়েটা খারাপ। যাই হোক, এখন যেহেতু মেয়েটা ভালোই হইতেছে বা বাচ্চার কসম খেয়ে বলতেছে যে আমি ভালো হয়ে যাবো, তাইলে আমি তাকে আপন করতে পারি। আর মেয়েটা যাই হোক আমি মেনে নেবো যে আমার।
ও ও ও ওয়াও, তার মানে আপনি চান নাই এটা নিয়ে কোনো ধরনের একটা নাবর্ধক কোনো কিছু বা কোনো ধরনের খারাপ কিছু আপনাদের মধ্যে হোক, কারণ যদি মেয়েটা অন্যের হয় তাহলে সেটা আপনার দিক থেকে মেনে নেওয়া খুবই কষ্টকর হবে এবং সেই ব্যাপারটা আপনি অন্ধকারে রেখে দিতে চেয়েছেন। কিন্তু যদি এটা হতো যে ডিএনএ টেস্ট, যেটাকে বলে ডাক্তারের ভাষায়, এই ডিএনএ টেস্ট করার পরে যদি দেখা যেত যে না এটাই আপনার বেবি, তাহলে আপনি কি করতেন?
আমি মেনে নিতাম যদি আমার হতো, কারণ আমি মেয়েটাকে মায়া রাখছে, খুবই রাখছে, তাকে আদর করতে।
তারপরেও আপনি মেয়েটা না হলেও এক ধরনের মেনে নেওয়ার চেষ্টা করছেন এবং সেই জন্য আপনি এটাকে অন্ধকারই রেখে দিতে যাচ্ছেন। ওকে, এটা এক ধরনের যুক্তি হতেই পারে অবশ্যই। তারপর
ওই সে আমার ফ্যামিলিতে আসার জন্য চাপ দিল। পরে তাকে আমি একদিন নিয়ে আসলাম আমার ফ্যামিলিতে, নিয়ে আসার পর আমার মাকে দেখালাম আমার সবচেয়ে
দেবী সহ।
হ্যাঁ,
দেবী সহ।
হ্যাঁ, সবচেয়ে ফাইনাল ডিসিশন ছিল আমার মার উপরে। আমার মা যদি
বেবি, মা কিছু জানতো এর আগে থেকে বেবির ব্যাপারে বা
না? কিছুই জানতো না, মা দেখে তো অবাক, মার অজ্ঞান হয়ে গেছে যে কি কি করলো এটা, এই বাচ্চা সহ কোথায় থেকে নিয়ে এলে? আমি বললাম যে মা আমি বিয়ে করছি। তো বিয়ে করছে বেশ ভালো কথা, বাচ্চাটা আসলো কিভাবে? আমি বললাম যে মা আমি তার সাথে অনেকদিন আগে থেকে রিলেশন আসলো, আমি মিথ্যা কথা বললাম আর কি।
প্রিয় শ্রোতা, আরো একবার বিরতি, বিরতির ঘন্টা বেজে গেছে, ছোট্ট একটা বিরতি এবং এই বিরতির পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিব এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেটাকে এককভাবে অপরাধ বলা খুবই মুশকিল, ভুল এককভাবে ভুল বলা খুবই মুশকিল। এই ভুলের পাশাপাশি আমরা দেখি এক ধরনের অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক, অদ্ভুত সুন্দর একটা ভালো লাগা, এবং পাশাপাশি এটাও সত্য যে চরম অন্যায়, চরম অপরাধ, এই অপরাধের মধ্য দিয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা। আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে। ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে আমাদের সঙ্গে রয়েছেন আরমান। আরমান তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে এবং এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার কাছ থেকে আমরা আজকে যিনি অতিথি রয়েছেন আরমান, তার সম্পর্কে মূল্যবান মতামতগুলো আমরা জানব। এই ফাঁকে সবাইকে আমি একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত যারা শুনেছেন আরমানকে, কত শতাংশ লোক ওকে বিলিভ করেছেন এবং কত শতাংশ লোক ওকে বিলিভ করেননি, আপনারা SMS পোলে ভোট দিয়ে জানাতে পারবেন। ভোট দেবার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC, আমাদের স্টেশনের নাম ABC, স্পেস দিয়ে যদি আপনি আরমানকে বিলিভ করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিলিভ না করে থাকেন, বিশ্বাস না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, চট জলদি পাঠাতে হবে। বিরতির পরপরই এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। প্রিয় শ্রোতা, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, আপনার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরমানকে আজকে আপনারা শুনছেন এবং আরমানের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে এই মুহূর্তে। আমরা আরমানের কাছে যাব, তবে তার আগে বলতে চাই আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে আসতে চান, আরমানের মতো জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান, আমরা বিশ্বাস করি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ এবং মানুষ তার জীবনের ভুল এবং যে অপরাধগুলো সেগুলো যদি উপলব্ধি করে লাখো মানুষকে সচেতন করতে চায় যে তার মতো ভুল এবং অপরাধ কেউ না করুক, সে যদি ক্ষমা চাইতে চায় সমাজের কাছে, যার কাছে ভুল করেছে তার কাছে, তাহলে আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শর্টকোড JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে জেনে নেব SMS পোলের রেজাল্ট।
Yes, 87%. No, 10%. No comments. 3%.
প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 87% ইয়েস, 3% নো কমেন্টস এবং 10% নো। এই হচ্ছে এসএমএস পোলের রেজাল্ট। আমরা শেষ পর্যন্ত আরমানের কথা আপনাদেরকে শোনাতে চাই। আরমান, তারপর কি হলো, মা কি করলো?
তারপর মা আমাকে বললো যে তুই এটা কি করলি, সত্যি তুই বিয়ে করলি? আমি কি, হ্যাঁ মা, ভুল একটা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, তুমি এটা মেনে নাও, বাচ্চাটা কার? আমি কই, বাচ্চাটা আমার না, এটা হতেই পারে না, তোর বাচ্চা আমাদের রক্তের বাচ্চা, এরকম হবে?
এরকম হবে মানে কি সমস্যা ছিল?
মানে বলতেছে যে এমন হবে বা এইভাবে হবে, এটা তো আমি কল্পনা করিনি। তো আমার মা আমাকে খুব বিশ্বাস করতো, আমিও আমার মাকে মানে খুব আদর করি, আমার মা ছাড়া আমি আমার কেউই নেই এখনো আমি বলি। তো আমার মা এখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে বাবা, ভুল যেহেতু একটা করছি, তাহলে কি করার, তুই যেহেতু সংসার বড় ছেলে, তুই যেহেতু এই কাজটা করলি, যা করছুত করছুত ভালো কথা, এখন বাচ্চাটাকে তো আর দেখানো সম্ভব না, তুই বাসায় থাক, দেখি আমি চিন্তাভাবনা করি কি করা যায় তোদের দিয়ে। পরে দুদিন ছিলাম আমাদের বাসায় কাটিনি, তো তারপর নিজের কাছে একটু খারাপ লাগলো যে এইভাবে তো থাকা যায় না। পরে আমি তাকে নিয়ে দিয়ে আসলাম তার ভাইয়ের বাসায় মিরপুর, ওই যে 13 নম্বর যেখানে বললাম না, তার ভাই রিক্সা চালায়, তাদের বাসায় নিয়ে দিয়ে আসলাম, বললাম যে তুমি এখানে থাকো আপাতত, আমি তোমাকে যদি বাসায় কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানাই আমি তোমাকে বলবো, তুমি এসে বলবো। তো বললো আচ্ছা ঠিক আছে। আর এর মধ্যে আমি বললাম যে তোমার কোনো সমস্যা হলে, টাকা পয়সা কোনো কিছু দরকার পড়লে আমাকে ফোন করবা বা যে কোনো মোবাইল দিয়ে একটা মিস কল দিবা, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু কোথাও যাবে না, বাইরে যাবে না। বলবো আচ্ছা ঠিক আছে। তার দুদিন পরে আমাকে ফোন দিল দুলাল।
ওকে,
দুলাল ফোন দিয়ে আমাকে বললো আরমান কি রে, মিষ্টি খাওয়াই না, তোর মাইয়া হইলো এই সেই, তুই বাসায় নিয়ে গেলি। আমার মেজাজ গরম হয়ে গেল যে হঠাৎ ওই কথাটা বললো, কারণটা কি?
ওর তো জানার কথা না,
ওই এত কিছু জানবে কি করে? পরে আমি দুলালকে বললাম যে কি রে, তুই সত্যি করে বলতো, তুই এটা জানিস তুমি কন্যা ছিল? আমি কি, ও তাহলে তোর এখানে এসে, তোর ব্যবসা তো ভালোই রানিং হইতে আছে, তোর ব্যবসা এখন চলবো ভালো, কারণ এইসব নিয়ে তো চলে বেশ, মানে আমি জিদ করে আর কি বলতেছি তারে, সেও বলতেছে যে হা ঠিক আছে, ও এইভাবে আসছিল, আইসা দুইটা কাজ করে চলে গেছে, বেশি করে নেই, তার বলে 300-400 টাকা দরকার ছিল, এই জন্য সে অল্প টাকায় নিয়ে চলে গেছে। তা আমি বললাম সত্যি কি তুই জানো সে কাজ করছে? আরে যা, তুই, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তুই এক কাজ কর, তুই আমাদের বাসায় অনেকদিন ধরে তোরে নিয়ে বসি না, একটা বোতল নিয়ে আসিস, দুই ভাই মিলে বইয়ের কথা কমুনি, আর আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তোর ভাবি তুই জিজ্ঞেস করে নিস। পরে গেলাম, আর ওর জন্য, ও আমার জন্য ওর দরজা সবসময় খোলা, আমি যখনই যদি, ও যখনই আমাকে বলে বা আমি যখন ফোন দিয়ে বলি যে আমি আসবো, সে আমাকে বলে যে ঠিক আছে দোষ আইসা বোস, কোনোদিন না করে না, তারপর একটা হোক আর দুটো হোক। তো গেলাম, যাওয়ার পরে বৈশাখ কথাবার্তা বললাম, পরে সে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আসলে কেউ আসছিল? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো? আমার দরকার আছে, আমার কোনো লাভ আছে লস আছে যে তোমাকে আমি বানায় বলবো বা ও আমাকে কিছু টাকা দিবে বা তোমার আমি, তুমি আমার কিছু টাকা দিবা, এমন তো না, যেটা সত্য সেটাই। দেখো এই মেয়েটা বহুত আগে থেকে ব্যবসা করে, তুমি আর মনে হলো চেনো না, ওই মেয়েটা খুবই খারাপ, এখন তার বাচ্চা এসে তাতে গিয়েছে, তুমি মনে করছো বাচ্চা এসে দেখে সে ভালো হয়ে যাব? না, ও যেহেতু 2 নম্বর জগতের মেয়ে, 2 নম্বরই থাকবে, ও ভালো কখনো হবে? আমি বলি না, আমি চেষ্টা করছি তারে ভালো করার জন্য, সে ভালো হবে, যদি সে ভালো হইতো তাহলে এই যে একসাথে এই কাজটা করতো। আমি দেখেন ভাবি, ও বাচ্চাটা ধৈর্য কসম খেয়ে বলছে যে ও আর কখনো 2 নম্বর কোনো কাজ করবে না, ভালো হয়ে যাবে। পরে বললো আর মেয়ে যাতে যা তুমি বুঝবে না, আর এই জগতের মেয়েরা খুবই খারাপ। যাক, সেটা বলার পরে আয়সা বললাম, আর মানে মন মানসিকটা ভেঙে গেছে, একবারে ভেঙে গেছে। আমার ফ্যামিলিতে নিয়ে তারকে দেখাইলাম, তারপর সে এই কাজটা করলো। পরে আসার পর আবার যখন মিরপুর গেলাম, যে তাকে বলবো আর কি সরাসরি, গেলাম, যাওয়ার পরে তার ভাবি, এই প্রথম তার ভাবি আমাকে দেখে, তার ভাবি আমার দেখে আমাকে একটা, তার ভাবি সে ওই রকম মিষ্টি নিয়ে আসে, তো ওইটা আমি অর্ধেক খাই অর্ধেক রেখে নিই। অর্ধেক খাওয়ার পরে কেমন জানি আমার লাগলো, মানে গুলাব জলে যেরকম গ্রান্ট আছে না, ঠিক ওইরকমই লাগলো। তো তারপর আমার সন্দেহ লাগছে দেখে এই জন্য অর্ধেক খেয়ে রেখে দিই। রাখার পর এরপরে ও আসলো, জিজ্ঞেস করলাম কোথায় গেছিলাম, বাইরে গেছিলাম দুধ আনতে বা মিমের জন্য। আমি কি আনছো? হ্যাঁ, আমি বললাম আচ্ছা তোমার বুকের দুধ আসছে না, তুমি ইয়ের দুধ খাওয়াইতেছো, ডানু দুধ কয়, এখন অভ্যাস করে দিতেছো যে আমি বাড়িতে গেছিলাম রেখা, ওর রেখা অনেক জায়গায় যাই না, তো মা আবার তার এই ডানু দুধ খাওয়াইতেছে, খাওয়াইছে আমার ডানু দুধ ছাড়া ভালো লাগে না, এই জন্য তার এটা আমাকে যাক ভালো
লাগে।
তুমি সত্যি করে একটা কথা বলবা, তুমি কি গেছিলে ওখানে? এই কান্দাকাটি শুরু, আবার ওই হাত কাটাকাটি হয়েছি যে আমি এটা করি নিয়ে আমি গেছিলাম, তার থেকে আগের টাকা পামো, অনেক পুরনো টাকা, তো সে আমাকে, আমি তার ফোন করছি, সে বলছে যে আয় আয় নিয়ে যা, আমি আবার তার কথা বিশ্বাস করতে লাগলাম যে হইতেও পারে, হয়তো বা তার সাথে এত দীর্ঘদিনের সম্পর্ক, হইতেও পারে টাকা পয়সার লেনদেন থাকতেও পারে, বা কাজ না করেও সে বলতেও পারে, তারা হয়তো বা আমাকে খারাপ করতে পারে তার, আমার চোখে তার, যেন আমি তার সাথে কোনো সম্পর্ক না রাখি। তারপর আমি বললাম যাক বাধ্য, এখন আমার ফ্যামিলিতে ঢুকছো, এখন আমার ফ্যামিলি সবাই তোমাকে আস্তে আস্তে চিনতেছে, তুমি ভালো থাকো, ভালোভাবে চলো, সেটা আমি চাই, তাহলে তুমি আমার মন পাবা, আর মানে এমন কোনো কাজ করো না যেন আমার মনে সন্দেহ লাগে। পরে বলো আচ্ছা ঠিক আছে। তারপরে মাসখানিক পর আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এভাবে তো থাকা সম্ভব না, তুই থাকবি এদিকে, আমরা থাকবো এখানে, তা আমাদেরও সমস্যা হইতেছে, বাসায় টেনশন, সংসারের বড় ছেলে তুই, তুই যদি কাছে না থাকোস তাহলে কিভাবে সংসার চলবো কিভাবে, আর সংসার বড় ছেলে তুই, সব কিছু চালাস তুই, তুই যদি ঠিক না থাকোস তাহলে তো হবো না, তুই এক কাজ কর, নিয়ে আস, আর নিয়ে এসে এখানে আমরা ওই ফ্ল্যাট নিই, একটা ফ্ল্যাটে থাকি। তা আমি বললাম ঠিক আছে। পরে ফ্ল্যাট নিলাম, ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে আসছিলাম, তো মাসখানিক পরে এখন একটা শুরু হলো নতুন, যে এতদিন তার সাথে ছিলাম, এত বিষয় করছি, বিয়েটা তো হয়নি, এখন বলতেছে যে এটা করলে ভালো হইব না, আমি হ্যাঁ বেশ ভালো কথা বলছো, এটা আমি করতেছি, এটা কথা খারাপ বলো নাই, এটা আমিও চাই যে এটা হইলে ভালো হয়, ঠিক আছে, মনের মিল হইলো সবচেয়ে বড় মিল, যদি মন থেকে তুমি আমাকে স্বামী ভেবে থাকো তাহলে মনে করো আমাদের বিয়ে হয়ে গেছে, তারপর তোমার মনে সন্দেহ থাকলে সমস্যা নেই, আমরা কালকে দেখি কাজে গিয়ে বিয়ে করে নেবো, এটা গোপনে ডেটটা দিয়ে দেবো আগের ডেট বলার পর, পরে বললো আচ্ছা ঠিক আছে। তো এখন আমিও চিন্তা করলাম যে না, মেয়েটা যেহেতু তাকে ফ্যামিলিতে উঠেছি, তার এই কাজটা করাটা উচিত। পরে আমি বিয়ে করলাম, এক কাজী অফিসে গিয়ে, আমি আমার এক ফ্রেন্ড ছিল সাক্ষী, সেই আর সেই জানে যে এটা খারাপ মেয়ে, সেও জানে, তাকে বলছি, সেই বলছে যে এমন যাক, এটা কখনো কাউকে বলার দরকার নেই, এটা করছেন আল্লাহর তরফ থেকে, এটা আপনি একটা দোয়া পাবেন যদি সেই মেয়েটা ভালো হয় বা ভালো করতে পারেন, আমি হাত দেখি চেষ্টা করি। পরে সেদিন সেও সাক্ষী দেয়, সাক্ষী দিয়ে বিয়ে হয়, বিয়ের পর কাগজটা নিয়ে আসি আমি, তিন মাস পর কাগজটা নিয়ে আসার পর এখন দেখি যে আরো বেশি সে অন্যরকম হয়ে গেছে, মেজাজ দেখায়, আমার সাথে খারাপ আচরণ করে, এরপর মাঝে সাঝে বলে তোমার আম্মু এটা করে সেটা করে, আমার পেটের ভিতরে ব্যথা করে, তোমার আম্মু আমাকে মানে তাবিজ করে পাগল করতেছে, তো এমন মানে এমন এমন কথা বলতো, অদ্ভুত কথা,
সাংসারিক একটা ঝামেলা তৈরি হচ্ছে, বুঝতে পারছি। তারপর
তো হঠাৎ করে একদিন সকালে আমি উঠে দেখি না, সকাল 7টার দিকে নাকি সে উঠে চলে গেছে কাপড় চোপড় নিয়ে, আমার মা বললো যে ভোর 7টা 6টার দিকে সে উঠা কাপড় চোপড় নিয়ে চলে গেছে, তোরে নাকি রাত্রে বলছে চলে যাবি বাড়িতে, তা আমি আর বললাম যে এই আরমান্ড উঠা, ও তোরে গাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে বলে, বা এত সকাল সকাল তুই একা বের হবি কেন বাচ্চা নিয়ে, কয় না আমার আপনার পোলার সাথে কথা হয়েছে রাত্রে, আমার কষে চলে যেতে, আমি তো বলিনি কিছু, আর আমাকে জানাও নেই যে সে সকালে যাবে। পরে আমি ঘুম থেকে উঠে দেখি যে নাই, ফোন করলাম, বললো যে না এখনো তো আসে নাই, ওরা কই গেছে বলতে পারি না, তাই যাক আমি দোকানে এসে পড়লাম, তার আগে আমি ডয়ারটা খুলে দেখছি যে আমার মানি ব্যাগে কয় টাকা আছে না কি আছে, তো মানি ব্যাগে দেখি টাকাও তেমন নাই, আর আগের কিছু টাকা আমি জমিয়ে রাখছিলাম সে টাকা বসে সে নিয়ে গেছে, নিয়ে গেছে, এরকম সে একের পর তিনবার করছে, তিন চারবারই এরকমই করছে, যখনই সে যায় মানে টাকা পয়সা নিয়ে চলে যায়, ভোরবেলা চলে যায়, আমাকে বলেও না যে আমি বাড়িতে যাব বা এই সমস্যা, চলে যায়, আর বাড়িতে ফোন করলে বাড়িতে বলতো যে না ও তো দেশে আসেনি, তার মাকে জিজ্ঞেস করতাম, তার মা বলতো যে না আসেনি, তো এরকম অনেক দিনই চলে। তো আমার মা পরে বলতে আসছে যে দেখ এই মেয়ে নিয়ে তুই জীবনে সুখী হবি না, এই মেয়ে এখনই এত কথা বলে, আর তোরে ছাড়া চলে যায়, তার মেয়েটা কত বড় সাহস হইতে পারে। এরপর মা আরেকটা জিনিস আমাকে বলছিল যে দেখ ওর হাত টাত কাটা, ও কি মনে হয় কোনো নেশা টেশা করতো না, আমি বললাম যে না, তাহলে একটা ভালো মেয়ে তার হাতে এতগুলো কাটা দাঁত কিভাবে হয়, আমি কি ওই আগে এক ছেলের সাথে প্রেম করতো, তো ওই ছেলেটা তাকে ছ্যাক দিচ্ছে এই জন্য আর কি সে খুব কষ্টে আর কি হাতগুলো কাছে। এরপর আমার পরে বললাম যে আমাকে ভালোবাসতো, আমি মনে করতাম না যে সে আমাকে ভালোবাসতো, এই জন্য আমার নাম লিখে অনেক ই করতো। পরে আমি দেখাইতাম মারে, বুঝাইতাম যে আমার জন্য সে কোর্স, হাতে আমার নাম লিখতো, হাত কেটা দেখাইতাম। পরে মা বলতো সে থাক তোদের ব্যক্তিগত ব্যাপার, আর এটা নিয়ে কোনো ই করতাম না। পরে হঠাৎ একদিন এরকম করতে করতে আমি একদিন এখন ই হয়ে গেলাম যে এভাবে তো চলা যাবে না। তাদের বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বললাম যে দেখেন আপনার মেয়ে এই কাজ কার্যকলাপ করছে, এখন আমি তাকে আমার ফ্যামিলিতে রাখছি, আমি চলতেছি।
পুরো ঘটনা বলে দিলেন?
হ্যাঁ, এই কার্যকলাপ করছে।
পুরো ঘটনাটা আপনি কাকে বললেন?
ওই এলাকার মানে ওর ভাইয়ের কিছু বন্ধু বান্ধব আছে, আবার ওই এলাকার ডাক্তার আছে,
চারপাশের লোকজনকে বলে দিয়েছেন পুরো ঘটনাটা। ও মাই গড। তারপর
বললাম যে এই ব্যাপার ঠিক আছে, তাকে নিয়ে আমি এরকম ই করছিলাম, এখন সে আমার সাথে এরকম খেলানো করতে আসছে, এখন আপনারা বলেন কি করা যায়। ওরা বলতেছে যে তুমি তাকে নিয়ে যাও বা এই করো, একটা কবিরাজ আছে, সে মেয়েটা আসলে একটু পাগল টাইপের, মানে তারা বলতেছে গ্রামের, তার মাও বলতেছে যে হ্যাঁ আমার মেয়েটা একটু পাগলের মতো, হঠাৎ হঠাৎ তার মেজাজ খারাপ হয়ে যায়, আর আমার মেয়ে বলতেছে এটা নাকি তোমার মা কাজ, এই কাজটা তোমার মা করতেছে, তোমার মা নাকি তাবিজ পেরা ওকে সহায় দিতেছে, যে তোমার সাথে তুমি ওর সাথে নাকি জোর করে আসো, এটা মনে হয় তোমার মা ভাবে। আর আসলে আমার মা এটাই ভাবতো যে ও আমার সাথে জোর করে আসে।
ওকে, একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি হলো এবং সেখানে দুজন দুজনকে পরস্পর পরস্পরকে ব্লেম করছে। তারপর
তারপর ওই যখন ওরা বলল যে এই ঘটনা যে তোমার মা এইসব কাজ করতে পারে, তখন আমি বললাম, আমি জিদ করে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার মা যেহেতু খারাপই বাড়িছি, তাইলে তোমার মেয়ে তোমরা রেখে দাও বা আমার সাথে কোনো সম্পর্ক করার দরকার নেই, তাইলে তোমার মেয়ে তুমি নিয়ে যাও। এখন বন্যা আমাকে বলতেছে যে তুমি আমার সাথে এতদিন ছিলা বা এতদিন ই করছো, তাইলে তুমি আমার সাথে অভিনয় করছো। আমি তো হ্যাঁ, আমি তো তোমার সাথে অভিনয় করছি, তুমি নিজে তো বললা অভিনয় করার জন্য। এরপর হঠাৎ একদিন সে আমাকে ফোন করলো, ফোন করে আমাকে মানে খুব খারাপ শব্দ শোনায়, এক ছেলেদের সাথে মানে রাত্রে হয়তো বা রাত কাটাচ্ছে, তাদের সাথে এনজয় করতেছে, মানে সেসব শব্দ শোনায়। শোনানোর পর আমার খুব খারাপ লাগে, তারপর আমি জিদ্দে তাকে বলি যে দেখ, তুই যদি আমাকে এই মুহূর্তে ডিভোর্স না দেস তাহলে আমি যে কোনো একটা কিছু করবো। সে বললো তুই যা পারস তাই কর, আমি তোরে পুলিশে ধরা দেবো, তুই আমার সাথে এতদিন ছিলি, আমার জীবনটা ধ্বংস করছে। পরে আমি বললাম দেখ, যে দুলাল আছে, যে যার বাসা তুই ব্যবসা করছো, তুই নিজে যেখানে ব্যবসা করছো আমি কিন্তু সব জানি, আমার কিছু বন্ধু বান্ধবকে দিয়ে তাকে মানে ই করাই, ফোনে হুমকি দেওয়াই, হুমকি দেওয়ানোর পরে পরে সে নিজে আপোষ হয়ে যায়, আপোষ হয়ে বলে যে ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দেবো। তো আমি বললাম ঠিক আছে কোথায় আসবা, তো বললো যেখানে বিয়ে বিয়ে এসে সেখানে আমি এসে বলবো। আমি কই না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, তুমি আসবা না, তুমি আমাকে বলো আমি এসে তোমাকে নিয়ে যাই। কয় না, আমি বলছি না আমি আসবো, তার সাহস ছিল প্রচুর, সে আসতো। সে পরে আসলো, আসার পর আমি ওর বললাম যে দেখো সত্যি কি তুমি এখনো সেই জগতে আসো, কয় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এখনো দুইটা কাজ করে আছি, আমাকে বলতে আসছো। তখন আমি শুনি না আরো খারাপ লাগলো, যাক তুমি খারাপ জগতের মেয়ে, খারাপ হয়েছো যেহেতু থাক, আমি তো বাচ্চাটা কোথায় রাখছি, কয় তাও তোমার জানার দরকার নেই, তোমার ডিভোর্সের দরকার, চলো আমি তোমাকে দিয়ে দিতে। পরে কাজের পেশে যাওয়ার পর ডিভোর্স দিয়ে সে হাসি হাসি মুখে এসে পড়ে, ও আসার সময় সে আমাকে মানে হাসাহাসি করে বলতেছে যে 200 টাকা দাও সিএনজি ভাড়া। কেন যে আসলাম আইসা তোমার ডিভোর্স দিয়ে গেলাম, এটা তো আমি আপোষে দিলাম, শুধু তোমার কিছু বন্ধু বান্ধবের কথায় আমি দিলাম, তা নাহলে আমি দিতাম না, জীবন আমি দিতাম না, আমি তোমাদের জেলের ভাত খাওয়াইতাম, শুধু তোমার কিছু বন্ধু বান্ধব বলছে দেখে আমি দিলাম। আমি কি হ্যাঁ বলছে, তুমি তো তোমার বাস্তব প্রমাণ, তোমার বাস্তব অনেক কিছু আমি দেখাইতে পারতাম, তারাও দেখাইতো, এই জন্য তুমি ঘরে আইসা দিয়ে গেলা। কয় যাই হোক এখন তো তুমি মুক্তি। আমি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই। এরপরে শেষ, তারপর আর কোনো কথা নাই, কথা নেই। হঠাৎ প্রায় বছর দেড়েক পরে ওই দুলালের সাথে ফোনে কথা বলি, তখন সে বলে যে এরকম এরকম মেয়েটার তো বিয়ে হয়েছে, তারপর শুনি যে তার বাচ্চা হয়েছে একটা ছেলে, তারপর আর কোনো খোঁজ খবর নেই না নেই না নেই না। এখন হঠাৎ করে ইদানিং মানে মাসখানিক আগে খবর পাই তার নাকি আরেকটা ছেলে এসে, এখন সে এই ছেলেটার সাথেই আছে, ছেলেটার নাম হলো লিটন, থাকে কাজীপাড়া, সে কসাই না কি জানি করে, যাই হোক তার সাথে সংসার করতেছে।
ইফ দে আর হ্যাপি দেন ইটস ওকে, নো প্রবলেম। বাট আমি এতটুক পর্যন্ত আমি যেটা পেয়েছি যে আপনি চেষ্টা করেছেন তাকে ভালো করার জন্য, সেটা এক ধরনের মহৎ কাজ, কিন্তু এটা এক ধরনের ভুল, অপরাধ নেই কোথাও কিন্তু এক ধরনের ভুল। ভুল মানে হচ্ছে আপনি পুরো নিজের জীবনটা জড়িয়ে পুরো ফ্যামিলিটাকে জড়িয়ে একের পর এক আপনার সামনে হাজারটা প্রমাণ থাকার পরেও আপনার যদি একটা ভালো মেয়েরই দরকার ছিল, আপনি যদি একটা শুদ্ধ মানুষকেই আপনার জীবনে নেবেন, তাহলে এতবার প্রমাণের কেন দরকার ছিল? আপনি একবার দুবার প্রমাণ পেয়ে গিয়েছেন যে সে ভালো পথে আসছে না, তাহলে আপনি ওই একবার দুবারই তাকে ছেড়ে দিতে পারতেন। তারপরেও আপনি স্টেপ বাই স্টেপ ভুল করেছেন এবং ভুল করে করে শেষ পর্যন্ত ফ্যামিলিতে নিয়েছেন, বিয়ে করেছেন এবং ভুলের মাসুল দিয়েছেন। এটা হলো ভুল, কিন্তু কোনো কোথাও আমি কোথাও কোনো অপরাধ পাইনি। আর আমি এটাও নিশ্চিত নই এবং আপনিও নন যে আদৌ ওই মেয়েটা আপনার ছিল কিনা, এবং যদি আপনার থেকে থাকে তাহলে এটা আপনার অপরাধ, এবং সে অপরাধের জায়গাটা এখনো কনফিউশনই থেকে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গল্পটা আপনি কেন, এই অপরাধ, এই এই ভুলটা আপনি কেন এখানে স্বীকার করতে আসবেন? এবং নিশ্চয়ই সামনে কিছু না কিছু রয়েছে যেটা আমাদের জানা দরকার। আপনি
এটার পরে আমি প্রায় মানে আমি 2-2.5 বছর পর্যন্ত আমি দেখলাম যে না, সে ওইখানে যেখানে আসছে সে চলে গেছে, ভালোই যাচ্ছে। তো আমি আমি আর কি একটু খারাপ হয়ে যেতেছিলাম, আস্তে আস্তে নেশার দিকে চলে যেতেছিলাম। তো হঠাৎ মানে একদিন নিজের মনের থেকে মানে এই লাগলো যে না, এগুলো করাটা ঠিক না, ভালো হয়ে যাবো, ভালোভাবে চলবো। পরে ভালোভাবে চলতে চলতে এক বন্ধুর সাথে পরিচয় হয়ে গেলো, যার নাম তানভীর। সে আর কি আমাকে বলে যে আমার ফুফাতো বোন আছে, আমি তার সাথে তোমার বিয়ে করা দিব, তুমি এভাবে এভাবে থাকো, তোমার লাইফটা আরো সুন্দর হবে। ঠিক আছে, ভুল আগে ভুল যাই করছো করছো, ঠিক আছে, সেটা তো আমরা জানি এবং স্ট্যান্ডের অনেক মানুষই জানে আমার এই এই ঘটনা।
ওকে,
তো আমি বললাম ঠিক আছে, এখন মেয়েটা কেমন বা কি দেখতে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে, এক সময় চলো, মানে এমনি হাঁটার উপরে আমরা দেখে আসবো। বললো তো আমি গেলাম, একদিন যাওয়ার পরে দেখলাম, দেখে মেয়েটা মোটামুটি ভালোই লাগলো। তো আইসা বললাম সেদিন একটা ছবি তুলে নিয়ে আসলাম। আসার পরে একদিন আমার মাকে দেখালাম, আমার মা দেখে বলতেছে যে আমার আমাদের কোনো কিছু না, তোর পছন্দ হইলে তুই বলতে পারিস, তাইলে আমরা যাই। আমি কই না আমার পছন্দ কোনো কিছু না, আমারটা তো তুমি জানোই, কারণ জীবনে ভুল করছি একটা, আর জীবনও করতে চাই না, এখন তোমাদের উপরে নির্ভর, তোমরা দেখো। পরে মা গেল, যাওয়ার পর মা আমার বড় আপা, আমার বড় আপাকে আমি বেশি করি, আমার জীবনে যত কিছুই হয় আমার বড় আপাকে আমি জানাই। তো আমার বড় আপা বলে না, মেয়েটা মেয়েটা মোটামুটি ভালোই কিন্তু একটু খাটো। তা আমি বললাম এই মেয়েটা খাটো দেখে অনেক বিয়ে প্রস্তাব আসতেছে, মানে ভেঙে যেতেছে খাটোর জন্যে। তা এখন এই তানভীর বলতেছে এই মেয়েটা যদি আমি বিয়ে করি তো মেয়েটা নাকি কিছু টাকা পয়সা দেবে, আমি ব্যবসা বাণিজ্য তো লাগাইতে পারবো, আর ব্যবসা বাণিজ্য আমি আগের মতো করতে পারি নাই বা সময় দেইনি, এই জন্য একটু মন্দা যেতেছে। তো ব্যবসাটা আরো বড় করার জন্য একটু কিছু টাকাও প্রয়োজন ছিল। তো আমি চিন্তা করলাম যে যাক টাকাও কিছু পাবো, তো যাক এটা করি।
এটা এক ধরনের অপরাধ, এটা নিশ্চয়ই আপনি জানেন, যৌতুক নেই এক ধরনের অপরাধ।
না যৌতুক না, তো
তারা আপনাকে খুশি মনে দিচ্ছে,
তারা খুশি মনে, তারা নিজের মুখে বলতেছে।
যদি আপনাকে না দিত তাহলে কি আপনি করতেন বিয়েটা?
হ্যাঁ তাও করতাম,
আমি তাও করতেন। ওকে ফাইন,
আমাকে বলা হয়েছে যে টাকাটা আমরা বিয়ের 6 মাস পরে দেবো, আমি তাও রাজি হয়েছি। আমি বলছি ঠিক আছে সমস্যা নেই, আপনি 6 মাস না 1 বছর পরেও যদি দেন আমার সমস্যা নেই।
কত টাকা এটা?
1 লাখ টাকা।
1 লাখ টাকা, হিউজ অ্যামাউন্ট অফ মানি, অনেক বড় টাকা। এবং
আর মানে প্রথমে কথা হয়েছিল মানে তারা বলছিল যে আমার আমাদের আমাদের মেয়ে দেব আর ঘর সাজিয়ে দেব।
আচ্ছা আপনি যে বিবাহিত ছিলেন এটা কি জানতো?
ওই আমার বন্ধুটা জানতো।
না ওই বন্ধুটা জানতো এবং বন্ধুটা আপনার সম্পর্কে সবকিছু জানতো, যে বন্ধুটা এখানে ঘটকালি করছে।
হ্যাঁ হ্যাঁ।
আর ওই মেয়ের পরিবার বা আপনাদের পরিবারও তাদের কাছে গিয়ে বলে নাই যে আপনি আগে একটা বিয়ে করেছিলেন?
হ্যাঁ, আমাদের পরিবার বলতে চাইছিল, আমার দুলা ভাই যখন বিয়ের দিন কথাবার্তি হয়, দিন তারিখ যখন ঠিক হয় তখনই আমার দুলা ভাই বলতে চাইছিল। তো আমি আবার বললাম, তানভীর আবার আমাকে না করলো, ইশারায় বললো যে এখন বলেন না। তা আমিও পরে ইশারায় দুলা ভাইকে বললাম যে বলেন না, আমার দুলা ভাই কথাটা তুলছিল তখন না করছি, না করাতে
তানভীর মানে যে জানতো সবকিছু।
হ্যাঁ, যে ঘটক আর কি।
তো আপনি তানভীরকে জিজ্ঞেস করেননি যে তুমি কেন বলতে দিচ্ছ না?
তানভীর বলতেছে এখন এই মুহূর্তে এই কথাটা বলতে গেলে আমি যেহেতু সবকিছু গুছায় নিছি, এখন যদি এই মুহূর্তে এই কথাটা বলি হয়তো ভেঙে যেতে পারে, আমি ভাঙলে ভাঙো, ঠিক আছে, তারপর সত্য বলে দেওয়াটা উচিত। ও তানভীর বলতেছে যে এটার গ্যারান্টি আমি, তুমি সমস্যা নেই, বিয়ের পরে এটা কিভাবে বলতে হয় না করতে হয় এটা আমি বলবো।
নাও কাম টু দা পয়েন্ট। ওকে, তারপর কি হলো?
তারপর এখন কি করবো, আমি তানভীরের কথায় আমি আর চুপ হয়ে গেলাম। তারপর মনে করেন ওই দেখছিলাম যে এইটা আমি নিজেই বলবো
বিয়ের আগে।
হ্যাঁ, বিয়ের আগে আমি নিজেই বলবো, কন্ট্যাক্ট নাম্বারটা নিচ্ছি, মেয়ের সাথে কথা বলতাম। কথা বলতে বলতে মেয়ে বলতেছে যে আমাদের এখন এই সমস্যা, মানে মেয়ে আমাকে ভেঙে বলতো যে আমাদের এই সমস্যা, আমরা টাকা গুছাইতে কিছু সময় লাগতেছে, বিয়েটা এখন হবে না, প্রায় 5-6 মাস লেট হবে। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তাহলে এতদিন কি করব এভাবে আমরা কথা বলব। তখন ও বললো আচ্ছা ঠিক আছে, তা আমি বললাম আচ্ছা যাক ভালো। পরে এইভাবেই কথা বলতে থাকলাম, তো ইঙ্গিতে আমি অনেক কথাই বললাম তাকে যে আমি এটা অতীত জীবনে এটা করছি সেটা করছি, ঠিক আছে আমি নেশা করতাম এভাবে চলতাম।
হ্যাঁ
বলেছি
বিয়ে করেছেন এটা আপনি বলেছেন?
তো আমি ইঙ্গিতে বলেছি কিন্তু সে বুঝতে পারেনি, আর বুঝেও হয়তো বা তার ব্রেনে সে রাখেনি এটা,
মানে এটা একদম সরাসরি কথা ছিল না।
না
আপনি বলেছেন হয়তো সেদিন ক্রিয়েট করেছি, আমি বলছি আরে ফান করেছি বা এরকম কিছু, তাই তো কাটিয়ে
গিয়েছিলেন। পরে যখন বিয়ের 3 তারিখ কাছাকাছি গুছিয়ে গেল তখন ওই আমি তানবীরকে বললাম যে তানবীর ভাই এখন সময় আছে ভাই, কালকে কিন্তু বিয়ে, আপনি এক কাজ করেন এখন একটু বইলা দেন না, কারণ বিয়ের কিছু ই দেয় না ড্রেস গুলো দেয় না, তো সেগুলা পাঠাইতে হয় তাদের বাড়িতে, তো সেগুলা পাঠাইছিলাম আমার ছোট ভাইকে দিয়ে, যখন পাঠাইছি তখন সেগুলো দেখে না তারা খুব খারাপ মন্তব্য করতেছে যে আমার মাইয়া বিয়ে দিতেছি এমন জায়গায় এই সেই ছোট লোক নাকি হ্যান ত্যান, কিন্তু আসলে তারাও কিন্তু খুব গরিব, আমরা একটু মধ্যম শ্রেণীর লোক,
পছন্দ হয়নি কোনো কারণে। যাই হোক,
মানে ওজোর দেখাইতেছি যে এই ড্রেসটা এরকম না এটা না সেটা না, ঠিক আছে, মানে আমার ভাইয়ের সামনে অনেক কথা বলছে। আমার ছোট ভাই রাগ হয়ে আয়সা বললো, আয়সা আমাকে ফোন করে বলতেছে ভাইয়া এরকম এরকম তোমার শ্বশুর ভাইয়ের লোক এই কথা বলতেছে। তা আমি এই কথা শোনার পরে আমি তানবীরকে ফোন দিয়ে বললাম যে তানবীর ভাই এই কাহিনী ঠিক আছে, আমার শাশুড়ি এইসব কথা বলাটা কি উচিত ছিল, তাকে আমি যেতেই পারেছি তার মেয়ের জন্য, সে এটা রেখে দিত, সে পুরো বাড়ির মানুষজন হাউকাউ এটা সেটা ভাবে করতেছে, আপনি কাজ করেন আপনি কথা ডাইরেক্ট বলে দেন যে আমার অতীত জীবনে একটা বিয়ে এসে এটা ভাঙে, বললে দেখেন এটা যদি কিছু হয় তাহলে বাদ দিয়ে দেন আমি দরকার নেই, কারণ এটা বহুত ভেসাল, ঠিক আছে। দেখলাম যে মেয়ের মা তো ভালো না, যেভাবে আমার ছোট ভাই বললো যে গালাগালি করে মানে মহিলাদের সাথে কথাবার্তা বলতেছিল এত বুঝা যেতেছে মেয়ের মা বেশি সুবিধা না। পরে তানবীর বললো না আমি কিচ্ছু ইব না, আপনি আগে বিয়েটা করেন ভাই, এখন এই মুহূর্তে আমি কইতে গেলে আর এক আগুন লাগবে, দরকার নেই বিয়েটা করেন। তো পরে ওরা ই করলো, বিয়ে ডেট করলো 7 তারিখে মৌচাক এক চাইনিজ রেস্টুরেন্ট আছে চিকেন হার্ট, ওখানে বিয়ে হয়েছে আমাদের। তো বিয়ে হওয়ার পর 4-5 দিন পরেই আর কি আমি তাকে বলি
পুরো ঘটনা,
হ্যাঁ যে আমি এরকম এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, মেয়েটা খারাপ, তার সাথে এরকম ভাবে ছিলাম, বাধ্য হয়ে কিছু না করতে পারে, পুলিশের হুমকিতে খুব হুমকিতে আমি মানে তার সাথে ভয় আর কি আমি বিয়েটা করি।
এখানে মিথ্যা বলেছেন?
হ্যাঁ,
মানে নিজেকে সেভ করে নিজেকে বাঁচিয়ে এক ধরনের তার কাছে মহৎসাতার চেষ্টা করেছেন।
মানে তাকে আমি বলতাম সব পুরোপুরি ডিটেলস ভেঙে বলতাম, কিন্তু সেই সুযোগটা আমাকে সে আমাকে দেয়নি, এই জন্য আর কি মানে অল্পের মধ্যে তাকে আমি বলি
কি করলো, সে সুযোগটা দিল না কেন, কি
মানে ওই যে মানে আমাকে বলতেছে আমি বাড়িতে যাব, বাড়িতে যাবো মার সাথে দেখা করতে যাব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাবো, তা মানে তার আগে আমার কথার আগে শোনো, ওই 4 দিনে 4 নাহরে যায় না সেইটাই আর কি, সে যাওয়ার জন্য। তা আমি বললাম এখন যেও না 8-10 দিন পরে যাও, তো বললো না এখন যেতে হবে। তো পরে 4 দিন পরে যখন আমি কথাটা বললাম, তো বলার পর সে শোনার পর বললো আচ্ছা সত্যি কি আপনি বিয়ে করছেন, আমি তো হ্যাঁ, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কাছে ডকুমেন্টস আছে, ঠিক আছে, আর সেটাও যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে সবকিছু খুলে বলতে পারি, তারপর তুমি বুঝতে পারবে, তুমি কি শুনবা? তো বললো আচ্ছা ঠিক আছে শুনবো। পরে রাত্রে আমি কথা তুললাম, তো শুরু করতে গিয়ে তখন সে মানে বলতে দিল না আমাকে, কথাটা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে অন্যদিকে নিয়ে গিয়ে মানে সে তার কথা বলতেছে, আমি চিন্তা করলাম যাক হয়তো বা সে এটা মেনে নিচ্ছে এই জন্য সে কথাটা ঘুরিয়ে দিচ্ছে, যাক বাদ দিয়ে দিলাম। তো তারপরের দিন তাদের বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে সে আমাকে নিয়ে গেল ওই তাদের মামার বাড়িতে নারায়ণগঞ্জ, সেখানে নিয়ে যেয়ে দেখাইলো সে একটা ছেলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, এমনি সেমনি তার ভাইকেও মানে তার ছোট বোনকে দিব মানে আর তার বোনকে নিব আর কি, এরকমই তাদের সাথে সম্পর্ক হয়েছিল। তো আমাকে দেখাইলো মেয়ের মা, আমাকে দেখাইলো যে এটা এই ছেলেটার সাথে ওই শিলির সাথে বিয়ে হওয়ার কথা আছে। তা আমি বললাম তো বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে দিলেন না কেন, আমারে দেখাইলেন কেন, কয় তোমার সাথে ভাগ্য ছিল তোমার কপালে ছিল ওই জন্য বিয়ে হয়েছে, কিন্তু তোমার দেখাইলাম এটা আমাদের আত্মীয় এই জন্য আর কি দেখাইলাম, আর এখানে আসছি ঘুরতে তোমার মামার বাড়িতে তো এই জন্য আর কি এমনি দেখাইলাম। তারপর আসার পর ওইখান থেকে বেড়ানোর পর আসলাম যেদিন, আসার পরে এরপর আমার বাসায় ঢুকে আমার বলতেছে, জার্মান তুমি কি বিয়ে করছো আগে, এটা কথা সত্য? আমি কি এটা কে বললো? কয় আমাকে শিলি বলতেছে। পরে আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? শিলি আমাকে বিশ্বাস করলো না এতটুকু। তাকে আমি বললাম এই কথাটা, সে সাথে সাথে তার মাকে বলে দিল। আমি কই হ্যাঁ একটা করছিলাম, এখন যেহেতু তার মাকে বলে ফেলেছে তখন আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি একটা করছিলাম ভুল, সেটা একটা অ্যাক্সিডেন্ট, এটা তানবিরও জানে। তো বললো আচ্ছা ঠিক আছে বললাম, বললো যে বাপ। এর পরের দিন দেখি পুরা ফ্যামিলি সবাইকে জানিয়ে দিল, মেয়ের মানে মেয়ের মামা চাচা যারা আছে, মানে আমার উকিল কাকা যে আসিল তাদেরকে সবাইকে বলে দিল। সবাই বলতে আসে যে ঠিক আছে এটা নিয়ে বিচার ডাকো, ঠিক আছে। পরে এটা নিয়ে বিচার করলো, বিচার বিচার আচারের পরে ডিটেলস খবর নিল যে না কথাটা সত্য, আর মানে যাই বলছে সত্যি বলছে। কাগজটা নিয়ে দেখাইছিলাম আমি, আমার ডিভোর্স কাগজ এবং কাবিনের কাগজ এগুলো নিয়ে দেখাইছি। তারপর তারা বিশ্বাস করছে, বিশ্বাস করার পর এখন অরিজিনাল কাগজপত্রটাই তারা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে তুমি এভাবে এভাবে চলো। এরপর থেকে মানে শুরু, মেয়েটাকে নিয়ে আসার পর মানে একটা দিনও আমার মানে আমি সুখে দিন কাটাইতে পারতেছি না, সেদিন থেকে আরো কষ্ট বেশি বাড়তেছে। আনার পর সেদিন বলতেছে বাসায় এটা নাই সেটা নাই, তুমি এই ফ্রিজ আনো, তারপরে এই রুমটা ঠিক করো, পার্টেক্সের সবকিছু রাখবা, স্প্রের সেট বক্স কার থাকবে, এটা থাকবে সেটা থাকবে, আমি সব করবো, তুমি যা চাও তাই করবো, কিন্তু তুমি আমার সাথে মানে তুমি থাকো ভালোভাবে। ও বলতেছে যে না এভাবে থাকা দেবো না, আমি এখন এভাবে থাকবো না। তা আমি বললাম কেন তুমি এভাবে থাকতে পারবো না, আমি তো আসি, আর তোমার সমস্যাটা কোথায়? বললো যে আমার সমস্যা নাই, আমি কিন্তু এভাবে দিনকাল কাটাতে পারবো না, আগে ইনি আসো, আমি হাতে ওই আদা রসুন এগুলো বাটতে পারবো না, তুমি একটা মেশিন কিনে নিয়ে আসো,
ব্লেন্ডার মেশিন
একটা কিনে নিয়ে আসি। তাকে
বুঝতে পারছি সাংসারিক একটা ডিমান্ডটা তৈরি হচ্ছে এবং যেটা আপনার সামর্থ্য আছে কিনা সেটা চিন্তা করছে না।
হ্যাঁ চিন্তা করতেছি না। তারপর ব্লেন্ডার মেশিন নিয়ে আসলাম, আনার পর সেদিন মোটামুটি ভালো গেল। তারপরের দিন আবার আরেকটা ডিমান্ড করে, বলে যে এই আমার কাপড় চোপড় ধুতে সমস্যা হয়, তুমি ওয়াশিং মেশিন নিয়ে আসো। এমপি এত টাকা তো সম্ভব না ওয়াশিং মেশিন আনার। কয় কেন তুমি আমার মাঠ থেকে 1,00,000 টাকা নিচ্ছ না, কি করছো? 1,00,000 টাকা নিশ্চয় এখন তুমি তোমাকে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি তুই দেখো তোমার সবকিছুই হবে, আমি সবকিছু করে দেবো, আমি যে মনে করো আমি তো আর চাকরি করি না, আমি নিজের ব্যবসা করি, তুমি দোয়া করো আমি কাজটা ঠিক হইলে আমি সবকিছু তোমার সব আশা পূরণ করবো, খুঁটিনাটি কোনো কিছু লাগলে বলো আমি সেগুলো করে দিই। তো আমাকে প্রতিদিনই বলতো আমার কসমেটিকে এটা লাগবো সেটা লাগবো আমাকে নিয়ে এসো, তো আমি প্রতিদিনই নিয়ে আসতাম।
বিচারে আপনার জন্য কি রায় অপেক্ষা করছিল? বিচার করার পরে আপনাকে ওরা কি বললো?
বিচার করার পর ওরা বললো যে ঠিক আছে যাও সংসার করো, কোনো সমস্যা নেই, যদি অতীত তোমার কোনো কিছু কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে ঠিক আছে যাও, আমরা তো দেখছি।
তখন কি আপনি ওই মেয়েটার কথা স্বীকার করেছিলেন যে মেয়েটা আপনি আপনার নিজের মেয়ে বলে পরিচয় দিতেন, সেই মেয়েটার মিমের কথা কি আপনি স্বীকার করেছিলেন?
হ্যাঁ মিমের বলছিলাম যে একটা বাচ্চা ছিল কিন্তু সেই বাচ্চাটা আমার না, আমি সেটাও বলছি। তো তারা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম। পরে তারা মানে কি তদন্ত করছে, আমি শুনছি তারা নাকি সে মেয়ে দেশের বাড়িতেও গেছে, গিয়ে খবর নিচ্ছে, পরে দেখে যে না ঘটনা সত্য, এটা মিথ্যা না। তো এরপর তারা মানে আস্তে আস্তে মেয়েটা আমার আমার উপরে আর কি একটু ই করতে থাকলো,
আপনার বউ
হ্যাঁ মানে খারাপ আচরণ করতে থাকলো। তা আমি একদিন ওরে বললাম যে আচ্ছা কি ইস্যু তোমার, মানে প্রায় মাসখানিক মানে সংসার করছি তার সাথে, এক মাসের মধ্যে সে আমাকে বলতেছে তুমি খারাপ ই করো, এটা করো সেটা করো, ঠিক আছে আমি কি দেখো আমি যদি খারাপ কোনো কিছু করে থাকি তুমি আমাকে দেখাও। তো সে বলতেছে যে না তুমি বিয়ে করছো এটা করছো, আমি কি দেখো এটা তো করছো এটা তোমার ফ্যামিলি মানছে তুমিও মানছো, কয় না আরো সত্য ঘটনা আছে আরো কিছু আছে তুমি আমাকে বলো। পরে আমি তাকে বলতে চাই, সে আমার ওই কথা না শুনে সে তার মানে ব্যক্তিগত কথা বলতেছে যে আমি পার্সোনালি ভাবে আমি এভাবে চলতে চাই আর এভাবে থাকতে চাই, যদি এভাবে হয় তুমি আমাকে রাখতে পারো, আর না হইলে আমাদের 1,00,000 টাকা যেটা নিচ্ছ সেটা দিয়ে দাও, আমি তোমার সংসার করবো না তোমার কাছে থাকবো না।
এক মাস পরে
হ্যাঁ এই কথা বলে তখন আমি মানে অবাক হয়ে যাই যে তুমি কি বলতেছো এগুলো। তো পরে আমাকে বলে যে আমার বাড়িতে চলে যাবো, আমার খারাপ লাগতেছে। তার ভিতরে সে মানে প্রেগনেন্ট হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, পরে জানলাম ডাক্তার মেডিকেলে ই করার পর জানতে পারলাম যে সে প্রেগনেন্ট। কারণ প্রেগনেন্ট হওয়ার পর এটা স্বাভাবিক, এটা সবাই হয়তো বা খাওয়া দাওয়ার লুচি একটু কম থাকে বা খেতে গেলে বমি টুমি আসে, তো তার তারও এইরকমই অবস্থা ছিল। আমি যে কোনো জিনিসই তার জন্য নিয়ে আসতাম, সে খেতে পারতো না। তাকে জিজ্ঞেস করতাম তোমার কোন জিনিসটা ভালো লাগে বলো, তো সে আমাকে বলতো ভেজিটেবল রোল নিয়ে আসো, বার্গার নিয়ে আসো, ঠিক আছে এটা সেটা। তো আমি নিয়ে যেতাম, তো এটাও সে খাইতে পারতো না, অর্ধেক খেলে অর্ধেক রেখে দিত। যাক সেটা ছুঁয়ে দিলাম, বাদ দিলাম। একদিন সে চলে গেল তাদের বাসায়। বাসায় হঠাৎ আমাকে বলতেছে আমার যেতে হবে। আমি বললাম না, যাওয়ার দরকার নেই, এই অবস্থা তুমি যেও না। সে বলতেছেন যে আমি যে ভাবুক আমার যেতে হবো। তার মাকে দিয়ে ফোন করাইলো, আমার আমার সাথে কথা বলাইলো। তার মা এখন কান্নাকাটি করে বলতেছে যাও, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি আমার মেয়েটা যদি আমি না দেখি তাহলে কেমন হয়, তুমি আমার মেয়েটাকে দিয়ে দাও, কোনো সমস্যা নেই, সে আমার এখানে থাকলে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে শিখবো না, আর কোনো সমস্যা হবো না। আমি বললাম না, আমার কাজ আছে, আমি এখন নিয়ে যেতে পারবো না, আর আপনার মেয়ে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আপনাকে ওরা পাঠান। তখন ওই ওর ছোট ভাইকে পাঠায়, মানে ওর ভাইকে পাঠায়, মানে মেয়ের বড় ভাই আর কি, ওর এক ভাই এক বোন। ওর ভাই আসে, আইসা তাকে নিয়ে যায়। নিয়ে যায় তখন মেয়েটার গর্ভে সন্তান ছিল, মানে আমি মেডিকেল করার পর ওইটা রাখছিলাম কাগজপত্র, সে ডকুমেন্ট সবকিছুই সে নিয়ে যায়। এবং কি আমি যে তার সাথে বিয়ে করছি, আমাদের যে ছবিগুলো আসিল এত সুন্দর সুন্দর, সব ছবিগুলো সহ সে নিয়ে যায়। সে বাসায় সে যে আমার স্ত্রী হিসাবে ছিল, তার কোনো ডকুমেন্টস কোনো কিছুই সে রাখেনি। নিয়ে যেয়ে ওখানে যাওয়ার পরে একটার পর একটা কাহিনী করতেছে আমার সাথে। নিয়ে যাওয়ার পরে তার পরের দিনই আমার ফোন দিয়ে বলতেছে আমাকে ইমার্জেন্সি টাকা পাঠাইতে হবে। কত টাকা? 2,000-3,000 টাকা হইলে হবো। আমি কি কেন? আমার অবস্থা খুবই খারাপ, মেডিকেল যেতে হইব, ঠিক আছে, আমার এই দেখতে হইব যে আমার বাচ্চার কি অবস্থা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো 1,000 টাকা আমি পাঠাইছি। আমার শাশুড়ি বলতেছে যে এই টাকা হবে না, তুমি আরো কিছু টাকা পাঠাও। আমি ঠিক আছে পাঠাবো না, আগে দেখেন কি সমস্যা। তো পরে ফোন করলাম, প্রায় ফোন করতাম আমি কিছুক্ষণ পর পরে, পরে ফোন করে আমি বললাম কি সমস্যা? তো আমার বলতেছে যে ডাক্তার বলতেছে এরকম এরকম, সে যে তোমাদের বাসার থেকে আসছে না, আসার সময় ওই ঝাঁকিতে তার মানে ওই ভিতরে বাচ্চা নষ্ট হয়েছে, ঠিক আছে, এখন এটা মানে ফালা দিতে হইব। আর ডাক্তার বলতেছে যে যদি বেশি ই থাকে তাহলে আপনারা ই করেন, এক্সরে করেন, এক্সরে করে দেখে তারপর এটা যা করার সিদ্ধান্ত নেন।
ইদানিং
কিছুদিন আগে কথা হয়েছে, ঈদের আগে।
ওকে, সে কি চায় এখন?
সে কথাই বলতে চায় না। তার সাথে কথা বলতে গেলে তার মা আগে বলে যে তুমি যা বলার আমাকে বলো, যা বলার আমাকে বলো, আমার মেয়ে কোনো কথা বলবে না তোমার সাথে, মানে তার মাই সব বলে। আর তার মা এমন এমন কথা বলে, মানে তার সাথে মনে হয় যে ঝগড়া করতেছে।
আপনাকে আপনার ওয়াইফের কাছে যেতে দেয় না?
না।
আপনার বিয়ের ডকুমেন্টস গুলো আছে আপনার কাছে?
না, সেগুলো তো সে নিয়ে নিয়েছে,
সবগুলো ডকুমেন্টস সে নিয়ে গেছে,
সে নিয়ে গেছে।
আপনি দাবিও করতে পারবেন না?
না।
আপনি তো কাজী অফিসে কি কাগজ তুলতে পারেন, ফলস কাগজ যেগুলো আপনার কাগজপত্র কাজী অফিসে তো এক কপি আছে, আপনি সেখান থেকে তুলতে পারেন?
হ্যাঁ, সেখান থেকে তুলতে পারি।
তো তুলে গিয়ে আপনি আপনার ওয়াইফের দাবিটা কেন করছেন না?
দাবিটা করতেছি না এই জন্যই যে কারণ সে চাইতেছে না, সে আমার সাথে সংসার করবে সে চাইতেছে না। আর আমি চিন্তা করতেছি যে এই মেয়েটা আমার সাথে 15 দিন হয়নি সংসার করছে, সে আমার নামে এসে বদনাম করলো। এরপর দ্বিতীয় কথা,
সিচুয়েশন যেটা বুঝতে পেরেছি যে আপনাদের দুজনের দুই সংসারেরই বনি বনা হয়নি, এবং সে তার জায়গা থেকে আপনার কাছে অপরাধ করেছে, আপনি তার জায়গা থেকে সেখানে বড় একটা অপরাধ করেছেন, সেটা আমরা এই ঘটনার প্রেক্ষাপটে পরিষ্কার। কারণ এত বড় ঘটনা কোনো মেয়ের কাছে লুকিয়ে তাকে বিয়ে করা, এটা একটা বিশাল অপরাধ এবং বিশাল ভুল, সেই ভুলের মাসুল আপনি দিচ্ছেন। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি ক্লিয়ারলি জানতে চাই সেটা হচ্ছে সে কি চায়? ডিভোর্স আপনি দেন নাকি আপনি সে আপনাকে ডিভোর্স দিবে?
আমি চাচ্ছিলাম তাকে নিয়ে সংসার করব, কিন্তু সে যে কথাবার্তা ইদানিং যে কথাবার্তা বলতেছে, যে খারাপ আচরণ করতেছে, এতে আমার খুব খারাপ লাগতেছে। সে এত খারাপ হয়ে গেল, আমি তাকে এত খারাপ ই করলাম।
তার মানে আপনি আপনিও তাকে স্ত্রী হিসেবে এখন আর ফিল করেন ওভাবে?
ফিল করতাম আগে করতাম,
কিন্তু আপনি এরকম আবার একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন। আপনাদের বিয়ের পরে কতটুকু সময় গিয়েছে?
বিয়ে করছিলাম,
কতদিন হয়েছে বিয়ের?
অক্টোবরের 7 তারিখ,
এই 2013 সালে না 2012?
2012
অক্টোবরের 7, তার মানে 1 বছর হয়ে গিয়েছে। সংসার করেছেন কয়দিন?
সংসার করেছি মাসখানিকের মতো।
মাসখানিকের মতো সংসার করেছেন, 1 বছর যাবৎ ঝুলে আছে। টু বি অনেস্ট, এই সময়ের মধ্যে আপনি অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছেন?
না।
ওকে,
এবার আপনি আমাকে বলেন যে আজকে যাহা বলিব সত্য বলিবতে আপনি আপনার জীবনের যেই যে অপ্রিয় সত্যগুলো বললেন একের পর এক, আপনি আপনার নিজের ভুলগুলো আপনি কোথায় খুঁজে পান?
আমার নিজের ভুলগুলো ওই একটাই, আমি আমি জেনে শুনে একটা খারাপ মেয়ের সাথে অনেকদিন যাবৎ ছিলাম, তার সাথে অভিনয় করেছিলাম স্বামী হিসাবে, সেই ভুলের জন্য আমার এই মাসুলটা আজকে দিতে হচ্ছে।
এবং আরেকটা ভুল হচ্ছে আপনি আপনার এত বড় একটা ঘটনা, আপনি যাকে বিয়ে করেছেন তার কাছে আপনি লুকিয়ে আপনি বিয়েটা করেছেন।
না, তার কাছে আমি লুকিয়ে লুকাতে চাইনি, এটা
ভাবে
লুকিয়ে
তার ভাই লুকিয়েছে, আপনি এই কথা বলে আপনি কোনোভাবেই পার পাবেন না, কারণ সে আপনার স্ত্রী হবে, আপনার নিজের দায়িত্ব ছিল তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার করা।
হ্যাঁ, সেটা আমি চেষ্টা করছিলাম, কারণ তার সাথে বিয়ে হওয়ার 6 মাস আগে থেকে তার সাথে ফোনে অনেক কথাবার্তা বলতাম।
6 মাস ইজ আ বিগ টাইম, 6 মাস ইজ এনাফ টাইম, মানুষকে 6 ঘন্টা এনাফ পুরো ঘটনাটা বলে দেওয়ার জন্য। আপনি এখানে যেটা বললেন তার জন্য সময় লেগেছে 2 ঘন্টার কিছু বেশি সময়, আপনি 6 মাস কথা বলেছেন, আপনি কি পারতেন না তার কাছ থেকে 2 ঘন্টা বেছে নিতে? আপনি জোর জবরদস্তি করে হলেও আপনার উচিত ছিল নেওয়ার, কারণ এই মেয়েটার তো প্রেমে পড়েননি আপনি
না,
এবং এই 1 লাখ টাকাও আপনার জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে আপনার উচিত ছিল যে ভাবি হোক না কেন পুরো ঘটনা তাকে বলে দেয়া।
হ্যাঁ, উচিত ছিল,
আপনি সেটা করতে পারেন,
সেটা আমি করতে পারিনি, মাঝখানে আমার
এই না পারাটা আপনার ভুল, আপনি সেটার জন্য কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না, কারণ 6 মাসে একটা না একটা সময় আপনি নিশ্চয়ই পেয়েছেন যখন আপনি তাকে বলতে পারতেন, এবং সেটা না বলাটার জন্য কোনো কারণ আপনি উপস্থাপন করতে পারেন।
বলতে বলতে চাইছি, অনেক কথাই বলতে চাইছি,
আপনি পারেননি সেটাই ভুল,
সে শুনেও মনে করেন অন্য অন্য ধ্যানে চলে গেছে,
কিচ্ছু যায় আসে না, সে অন্য ধ্যানে গেল, আপনি বারবার তাকে ধ্যানে ফিরে আসা উচিত ছিল, ক্লিয়ারলি তাকে বলা উচিত ছিল, আপনি সেটা পারেননি, এটা আপনার ভুল।
কিন্তু আমি বিয়ের 4-5 দিন পরে তো তাকে বলেছি,
4-5 দিন পরে বলে তো কোনো কাজ হবে না, তখন আপনি তাকে বিয়ে করে ফেলে
করে ফেলেছি। হ্যাঁ,
এটা একটা বিশাল ভুল, অনেক বড়।
হ্যাঁ হ্যাঁ, এই ভুলটার জন্যই আমি এখানে আসা, যে আমি বিশাল বড় একটা ভুল করছি, তাকে যদি আমি বিয়ের আগে যদি আমি যদি পুরো ডিটেলস ভেঙে বলতাম তাহলে আজকে আমার এই দশটা হতো না।
প্রিয় শ্রোতা, ওকে অনেকেই বোকা বলতে পারেন আজকে টেক্সট পড়ে, আমরা ফেসবুক থেকে কমেন্টস পড়ে বুঝতে পারছি, আমি একটু পরে ফেসবুকের কমেন্টস গুলোতে আসবো, তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইমোশন মানুষকে অনেক বোকা বানিয়ে নিতে পারে। ও যে মেয়েটার সাথে প্রথম দিকে মিশলো, সে মেয়েটা একের পর এক প্রমাণ করেছে যে ও যেরকম মেয়ে চায় ওর জীবনের জন্য, ও সেরকম মেয়ে না, তারপরেও ও শেষ পর্যন্ত ওই মেয়েকে ফ্যামিলিতে নিয়ে গিয়েছে, মেয়ের যে সন্তান সেই সন্তান কখনো ওর মনে হয়েছে, ওর সন্তান কখনো মনে হয়নি, সেই সন্তানের পিতৃ পরিচয় দিয়েছে, সেই মেয়েটাকে বিয়ে পর্যন্ত করেছে, এবং করার পরে পারিবারিক সমস্যার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে মেয়েটার সাথে থাকতে পারবে না। এই মেয়েটার সাথে থাকতে পারবে না সেটার জন্য কি এত দূর পর্যন্ত মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত ছিল, প্রশ্ন হচ্ছে সেটা। এবং সেই প্রশ্নের জায়গাতে কেউ ওকে উদার ভাবতে পারেন, কেউ ওকে ভাবতে পারেন ও মহানুভব কাজ করেছে, কিন্তু আমি দেখি ও জীবনে অনেক বড় একটা ভুল করেছে। 1-2 নম্বর হচ্ছে যে এই ভুলটা সে দ্বিতীয় জীবনটা যেটা শুরু করতে চাচ্ছিল, সে দ্বিতীয় জীবন শুরু করতে গিয়ে সে পুরোপুরি গোপন করে গেছে, গোপন পুরোপুরি আসলে করেছে কিনা জানি না, কিন্তু গোপন করেছে, এক অর্থে এটা সঠিক, বারবার বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারেনি। এই যে না বলাটা, সেটা পারলো সে বিয়ের 4 দিন পরে। প্রশ্ন হলো, বিয়ের 4 দিন পরে যদি পারা যায় তাহলে বিয়ের আগে যে 6 মাস ছিল সেই 6 মাস কি অপরাধ করলো, এবং সেই জায়গাটায় সে ভীষণ রকম অপরাধী। এটাই হচ্ছে ওর কনফিউজ। আপনার মতো যারা আছে সোসাইটিতে, যারা এরকম বোকামো করছে, ভুল করছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আমার মতো এই ভুল তারাও যেন না করে, আমার এই গল্প শুনে বা আমার এটা সত্যি শুনে তারাও বুঝুক যে এই ভুলটা যেন জেনে শুনে কেউ না করে।
আপনাকে আমি একদম ব্যক্তিগত জায়গাতে একটা প্রশ্ন করতে চাই, আপনার কি কখনো মনে হয় ওই মেয়েটি মিম আপনার মেয়ে?
এখন সে মাঝে সাঝে আমাকে ফোন করে যখন বাবা বলে ডাক দেয় তখন একটু একটু মনে হয়, কারণ তাকে 15 দিন বয়স থেকে তাকে আমি মানে কোলে নিছি, সে 2-3 বছর হয়ে গেছে সে আমার কাছে মানে বড় হয়েছে, সেজন্য আর কি একটু মায়া লাগে মাঝে সাঝে।
এটাই হচ্ছে আপনার সারা জীবনের সাজা, আর কেউ আপনাকে কোনো সাজা দিতে পারবে না, এটাই হচ্ছে আপনার সারা জীবনের সবচেয়ে বড় পেনাল্টি। যদিও সত্যি সত্যি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখুন, ওর কোনো অপরাধ নেই, কিন্তু কত বড় সাজা পাচ্ছে আপনাদের ভুলের জন্য। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আজকে আরমানের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। আমরা এই মুহূর্তে মুখোমুখি হব আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি ফোনে এতক্ষণ শুনেছেন, চলুন তার কাছ থেকে শোনা যাক আজকের যে সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট, সে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আসলে কিরকম, এবং এই জায়গাটায় মানুষের যে মনুষ্য বৃত্তিগুলো হয় সেগুলো আসলে কিরকম, যেটা যেই ভুলটা আরমান করেছে একের পর এক মোহর বসে কিংবা এক ধরনের ইলিউশনে পড়ে, সেই ভুলটা আসলে কত বড় হতে পারে। আমরা এই মুহূর্তে ফোনে চলে যাচ্ছি। আ
ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, এখন এই মুহূর্তে আপনার কি বলার আছে, আপনার ওপিনিয়নটা কি?
জি, আমি আরমানের কাহিনীটা পুরোপুরি শুনলাম। কয়েকটা জিনিস সবাই জানা রাখা ভালো, যে কৈশোর বয়সে বা শৈশব বয়সে যারা মাদকের সবলে থাকে বা মাদক আক্রান্ত হয়ে যায়, যদিও সেই আরমানটা পুরোপুরি মাদকাক্ত হয়নি, কিন্তু মাদকের জগতে চলে গেছিল। মাদক এমন একটা ব্যাপার যে মাদক শুধু নিজেই মাদকাসক্ত হয় তা না, আরো অন্যান্য অপরাধে ওই ব্যক্তিদেরকে দাবিত করে। তারপর সবচেয়ে কমন হচ্ছে এই পতিতালয়ে যাওয়া বা বহু যৌন গামী হওয়া, আরমানের ক্ষেত্রে তাই ঘটেছে। তাই আমরা প্রথম মেসেজ পাচ্ছি সমাজের সবার কাছে যে মাদকাসক্তি বা মাদকের জগতে যারা পা বাড়ায় তারা অন্যান্য অপরাধ, বিশেষ করে যৌন অপরাধে বা যৌন কামিতায় বেশি আকৃষ্ট হয়ে পরে পতিতালয়ে যাওয়া শুরু করে। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস আরমানের এবং সবাই জানা রাখা উচিত, মাদকাসক্তি যেমন এমন একটা নেশা, যারা যৌন বা পতিতালয়ে ব্যবসা করে এক সময় সেই ব্যবসাটা তাদের একটা বড় নেশার মতন হয়ে যায়। যদি ভালোভাবে পুনর্বাসন করা না হয় এবং তাদেরকে প্রশিক্ষণ এবং কাউন্সিলিং করা না হয়, তাহলে তাদের পক্ষে খুব কম ক্ষেত্রেই তারা আবার পুরাপুরি স্বাভাবিক জীবনযাপন হিসেবে কাজ করতে পারে। কিন্তু ওই ওই বারবার ঘুরি ফিরে আবার ওই যৌন ব্যবসায় ফিরে যায়, এই জিনিসটা আরমান বুঝতে পারে নাই, জানে নাই, সেই কাজটা সে উপলব্ধি করতে পারে নাই, হয়তো বা আবেগের কারণে ভালোবাসা তার জন্মেছিল এবং ওই মেয়েটা তাকে একসময় ব্ল্যাকমেলও করে হয়তো তাকে বিয়ে করা দিয়েছে। এবং শেষ পর্যন্ত দেখা গেল ঠিকই, সে কিন্তু শেষ পর্যন্ত তার ব্যবসায় বৃদ্ধি ফিরে গেলো আর এই সংসার রাখতে পারলো না। দ্বিতীয় ব্যাপার, তার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সব ছেলে মেয়েদেরকে আমি একটু বলে রাখি, বিয়ের আগে আমাদের অনেক ঘটনা ঘটে, আমাদের জীবনে অনেক কিছুই থাকতে পারে। যেমন আরমানের দ্বিতীয় বউ এটা জানার পরে খুব স্বাভাবিকভাবেই সে রিয়েক্ট করেছে এবং এটাকে সে মেনে নিতে পারে নাই, যদিও এটা একটু জঘন্য ধরনের পাপ, এটা বলে রাখি বলার ভালো হয়েছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা কাজ, কারণ কোন পুরুষের পক্ষে বা কোনো মেয়ের পক্ষেই ওই
আপনি পুরোটাই শুনেছেন। সেখানে আমরা দেখলাম যে মেয়েটা তো সে বুঝতে পারছে যে বারবার বলছে মেয়েটাকে এই ধরনের শারীরিক সম্পর্কে তুমি যেও না, তারপরও মেয়েটা সে কাজটা করছে, একের পর এক ভুলগুলো তার সামনে ধরা পড়ছে, তারপরও সে মেয়েটার কাছ থেকে দূরে সরাতে পারলো না নিজেকে, শেষ পর্যন্ত মেয়েটাকে ঘরে নিয়ে তুললো। এক ধরনের দুর্বলতা আমরা আরমানের মধ্যে দেখতে পাই মেয়েটার প্রতি, শেষ পর্যন্ত বিয়েও করলো। প্রেমে পড়লে এই ধরনের ইলিউশনিস্টিক যে ব্যাপারটা থাকে, এটা থেকে ভুল বোঝার পরেও, মানে অপরাধ সামনে পাওয়ার পরেও অনেক সময় বের হয়ে আসতে পারে না অনেকে, তাদের জন্য আপনার কি বলার আছে?
আপনি খুব খুব একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন। এখনো পর্যন্ত নেশার চিকিৎসা এবং প্রেমে পড়ার চিকিৎসাটা খুবই কঠিন জায়গায় এসে গেছেন। সবার জানার জন্য ভালো যে প্রেমে পড়লে যে জায়গাটা ব্রেনে যে জায়গাটা উদ্দীপ্ত হয়, নেশা করলে ব্রেনে ঠিক একই জায়গায় উদ্দীপ্ত হয়, সেটা হলো ডোপামিন রিসেপ্টর জায়গাগুলি। ওই ডোপামিন রিলিজ হয় খুবই তীব্র আনন্দ উৎফুল্লতা একদম তৃপ্তি বোধ দেয়, হ্যাঁ, যার ফলে এটা একই মেকানিজম। মাদকাসক্ত এই জিনিস সহজে ছাড়া যায় না, প্রেমও এই জন্য সহজে ছাড়া যায় না। মাদক অনেক খারাপ এই জিনিস জানার পরেও ওই যে পুরস্কার তন্ত্র বা আনন্দের সিস্টেমটা উদ্দীপ্ত হয় বলেই সকল ক্ষতি জানা সত্ত্বেও ওখান থেকে সহজে আসতে পারে না। ঠিক প্রেমের ব্যাপারে ঠিক একই ঘটনা ঘটে, যে আমি জানতেছি এই মেয়েটা এখন নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু ওই প্রেমের যে রসায়নটা ঘটে গেছে তার ব্রেনের ভিতরে, সেই কারণে সেই আকর্ষণটা থেকে সে ফিরে আসতে পারে না। সেই জন্য আমাদের স্বাভাবিক মাদকাসক্তি যেমন কঠিন ব্যাপার, প্রেমের আসক্তিও কঠিন ব্যাপার। সেই জন্য মোহগ্রস্ত হওয়ার আগে প্রথমে বন্ধুত্ব করতে হবে এবং পরস্পরকে জানতে হবে, ব্যক্তিত্বকে জানতে হবে, তাদের চরিত্র তাদের ইতিহাস সব জানতে হবে, তাদের মধ্যে ম্যাচিং কতটুকু হয়, ব্যক্তিদের কতটুকু সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে, এই সব ব্যাপারে যদি অনেক দিনের পরীক্ষা নিরীক্ষা করার পর যদি টেস্টেড না হয় যে না হ্যাঁ তার সঙ্গে আমাদের মিল হতে পারে বা আমরা একসঙ্গে জীবনযাপন করতে পারি, তার আগে এই প্রেমের সাগরে ডাব দেওয়াটা একটা বড় ধরনের আত্মহত্যার সঙ্গে।
জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, অনেক বেশি ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলামের মতামত, আন্তরিকভাবে তাকে আবারও একবার ধন্যবাদ জানাতে চাই। আর প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করে এবং সে বিশ্বাস করে তার মতো জীবনে ভুল এবং অপরাধ যেন আর কেউ কখনো না করে। আপনারা যদি তাকে শুনে আপনাদের এই ভুল করার সম্ভাবনা থেকে দূরে সরে আসেন, তবেই আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আরমান যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, সমাজের অনেক আরমানি আজকে সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন। যাহা বলিব সত্য বলিব যদি একজন আরমানের উপকার করে থাকতে পারে বা করে, তাহলেই আমরা বলতে পারবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা একটু পরেই ফিরে আসছি,
ফিরে এসে ফেসবুকে এতক্ষণ ধরে যারা কমেন্টস করেছেন সেই সব কমেন্টস, সেই সব টেক্সট নিয়ে আমরা দুই একটি কমেন্টস পড়তে চাই। আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
আমাদের ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা আরমানকে নিয়ে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ফেসবুকের মেম্বার হয়ে যাবেন। আরমানকে নিয়ে ওখানে একটি ছবি দেওয়া আছে, আপনারা চাইলে আরমানকে দেখতে পারেন। শ্রাবন্তী লিখেছে, আরমানকে একটা কথাই বলার আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফারুক লিখেছে, আরমানের সবার আগে নিজের চরিত্র ঠিক করতে হবে, তাহলেই সে শাস্তি পাবে। সোহাগ লিখেছে, মেয়েদের প্রতি নেশায় আজকে আরমানকে অবস্থায় দাঁড় করিয়েছে। বৈশাখী লিখেছে, আরমানের উচিত সব ভুলে নতুন করে শুরু করা। নয়ন লিখেছে, একটা ভুল মেয়ের জন্য আরমান তার জীবনটাকে শেষ করে দিয়েছে। ফয়সাল লিখেছে, এমন মানুষদের সাথে এরকম হওয়াই উচিত। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের মন্তব্য আরমানের জন্য অনেক বড় একটা শিক্ষা, আমরা সেটা মনে করি। প্রিয় শ্রোতা, আমাদের এখানে চিঠি লিখেও আপনি আপনার জীবনের অপরাধ বোধ ভুল স্বীকার করতে পারেন। এই সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদেরকে চিঠি লিখেছেন মোহাম্মদ সেলিম এবং চিঠিটি পড়ে শোনাচ্ছে আরজে সুমন। আমরা চিঠিটি শুনছি।
আমি মোহাম্মদ সেলিম রেজা, বয়স 32। আমি MBA গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করছি। আমি বিবাহিত এবং এক ছেলে ও মেয়ের জনক। গত 12ই অক্টোবর ছিল আমাদের 10ম বিবাহ বার্ষিকী। অথচ 10 বছরের এই দাম্পত্য জীবনের 9.5 বছরই তথা আজ অবধি একটা অপরাধ সর্বদা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যা আজও পর্যন্ত কাউকে বলতে পারিনি বিধায় নিজেকে হালকাও করতে পারিনি। কারণ ছোটবেলা থেকেই আমি ছিলাম অনেকটা চুপচাপ, শান্ত এবং চাপা স্বভাবের। মেয়েদের বেলায় আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কিন্তু সেটা মনে হয় আমার ক্ষেত্রে প্রযোজ্য। ঘটনার সময়কাল বিয়ের 6 মাস পর, অর্থাৎ নববধূ তার নতুন ঠিকানায়। নতুন পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করার সময়কালের ঘটনা। প্রায় সময় দেখতাম আম্মা কারণে অকারণে আমার স্ত্রীর নানা ভুল ত্রুটি ধরত এবং সেগুলো নিয়ে সমালোচনা ও বকাঝকা করত। তারও কিছু ভুল হতো বা হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু এগুলো নিয়ে তাকে বকাঝকা করার মতো কোনো ব্যাপার ছিল না, যা আমি নিজেও ফলো করতাম। কিন্তু ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে উঠে আমি আম্মার পক্ষ নিয়েই কথা বলতাম, যা কখনোই রাইট ছিল না। অবশ্য এছাড়া আমার আর কোনো কিছু করারও ছিল না, কারণ আমি বিয়ে করেছিলাম ছাত্রাবস্থায়। ঠিক এরই ধারাবাহিকতায় আমার উপস্থিতিতেই আম্মার সাথে আমার স্ত্রীর ভীষণ ঝগড়া বাঁধে। সেটার জন্য সম্পূর্ণই দায়ী ছিল আমার আম্মা। ওই সময় ন্যায় অন্যায় দেখে সত্য বলার মতো কোনো অধিকার আমার ছিল না। তাই অন্যায় না করা সত্ত্বেও আমি আমার জীবনের অপ্রত্যাশিত সেই অপরাধটি করে বসি, অর্থাৎ বিয়ের পর এই প্রথম এবং শেষ আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি, যেটার জন্য সে কোনোভাবেই দায়ী ছিল না। যদিও ওই সময় আমি আমার স্ত্রীকে মন থেকে অনেক ভালোবাসতাম, যা এখনো করি, সম্ভব হলে পুরো পৃথিবীটাই হয়তো তার জন্য উৎসর্গ করতাম। কিন্তু তারপরও জেবিএসডির সাথে সংশ্লিষ্ট সকল সদস্য এবং এই অনুষ্ঠানের লক্ষ্য শ্রোতার আন্তরিক দোয়া ও ভালোবাসা আমি আমার প্রিয় মানুষটির জন্য উৎসর্গ করতে চাই, যেটাই হবে হয়তো তার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। জানি না জেবিএসডিতে আমার এই চিঠিটা পাঠ করে আমাকে আমার কৃত অপরাধ থেকে হালকা হওয়ার সুযোগ দেয়া হবে কিনা, কারণ আমি আমার কৃত অপরাধের ভার আর বহন করতে পারছি না। এবং সেই সঙ্গে এই চিঠিটির মাধ্যমে আমি সকল বন্ধুদেরকে জানাতে চাচ্ছি, এই ধরনের অপরাধ যেন আর কেউ না করেন।
সেলিম, আপনাকে ধন্যবাদ জানাই আপনার উপলব্ধির জন্য। প্রিয় শ্রোতা, সেলিমের মতো আপনিও আমাদের এখানে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে চাইলে ছদ্মনামেও আমাদেরকে লিখতে পারেন। আমাদের চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আজকের মতো এখানেই শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব। আগামী সপ্তাহে রবিবার আবারও আপনাকে ওয়েলকাম করবো, আবারও আপনাকে স্বাগত জানাবো এবিসি রেডিও FM 89.2 এ। সবাই অনেক অনেক ভালো থাকুন। জেবিএসবি টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি। আর সবশেষে ধন্যবাদ জানাই হ্যালো 8920 টিমকে, তারা সার্বিক সহযোগিতা করছে যাহা বলিব সত্য বলিবর জন্য। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব
This track was downloaded from FusionBD.com.